Entertainment is a must. Shunun Shadhin audiobook.
প্রায় দুই দিন পর বিছানায় পড়ে আছে কিশোর। সেদিন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সারাদিন আটকে রাখলেন ডাক্তার, পায়ের এক্সরে করালেন, এরপর কি একটা তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। ডাক্তার অভয় দিয়ে বলেছেন শিগগিরই আবার দৌড়াতে পারবে কিশোর, সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু হাঁটাচলাও করতে বলেছেন। মাঝে মাঝে ওঠার চেষ্টা করে কিশোর, কিন্তু পারে না। একটু নড়াচড়া করলেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের। এদিকে দেরি হয়ে যাচ্ছে, নিশ্চয় আর অপেক্ষা করবেন না মিস্টার ডেভিস ক্রিস্টোফার। হয়তো ইতিমধ্যেই একটা ভূতুড়ে বাড়ি ঠিকও করে ফেলেছেন তিনি। কাজে নামতে না নামতেই এই অঘটন। এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে তিন গোয়েন্দার জন্য? কিশোরের বিছানার পাশে মলিন মুখে বসে আছে মোসা আর রবিন।
এখনো ব্যথা করে?
করে তো, আক্কেল হয়ে গিয়েছে আমার। এত অসাবধান যে কেন হলাম, পাটা যে ভাঙিনি এটাই বেশি। সে যাকে, এখন আসল কথায় আসি। ওই টেলিফোন কল, ওটার তো কোনো সুরা হলো না। হ্যানসনের সাথেও কথা বলেছি, ও বলল সে রাতে টেবর ক্যাসেল থেকে ফেরার পথেও নাকি কে যেন অনুসরণ করছিল আমাদেরকে। কিন্তু সেটা শুট কেউ হতে পারে?
সহজেই পারে, আর ওই ব্যাটা তো আগেই জানে আমরা যে টেরর ক্যাসেল ব্যাপারে কৌতূহলী।
আমার বিশ্বাসই হয় না গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা ওই ব্যাটার নেই, অন্য কেউ করেছে নিশ্চয়। মানুষ হয়ে থাকলে মস্ত বড় অভিনেতা এই লোক।
তা ঠিক, তবে সবই কিন্তু অনুমান। নিজে চোখে না দেখলে ভূতে ফোন করেছে এটা মোটেই বিশ্বাস করব না আমি।
আচ্ছা তা না হয় হলো, ধরে নিলাম ভূতে করেনি ফোন, কিন্তু তোমাদের উপর পাথর ফেললো কে?
ঠিক, কিন্তু পাথরটা ফেললো কে?
আপাতত ওটা নিয়ে ভাবছি না, তবে আমার ধারণা ভূত না, ফুটকেও না, এর পেছনে অন্য কেউ রয়েছে।
কে?
আরে জানলে তো বলতামই, তাই না? আরো কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না। আচ্ছা প্রাইস লোকটা মিছে কথা বললো কেন আমাদেরকে? ঝোপ তো সে কাটছিল না, তবু কেন বললো কাটছিল? আর এদিকে লেমনেডের কথাটাই ধরো, সে যেমন ভাবে টেবিলে সাজিয়ে রেখেছিল, ফ্রিজ থেকে আবার বরফও বের করেছিল, দেখে মনে হলো যেন ও জানতো যে আমরা যাব। অবাক লাগছে না বিষয়টা?
কয়েক মুহূর্তের নীরবতা কাটিয়ে মাথা চুলকালো মোসা।
খালি প্যাচ বাড়ছে, সুরাহ হবার কোনো লক্ষণই দেখছি না।
ঠিক এই সময়ে ঘরে ঢুকলেন মেরি চাচি, একটু কাছে এসে দাঁড়ালেন।
এখন কেমন লাগছে রে?
হ্যাঁ হ্যাঁ ভালো ভালো।
তাদের আলোচনায় বাধা পড়েছে। তিন গোয়েন্দার সকল সদস্যরা চাইছে মেরি চাচি এখন চলে যাক, কিন্তু মেরি চাচি গেলেন না, বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন।
ব্যথা লাগে এখনো?
না না।
আমাকে তাড়াতে চাইছিস না?
না, ইয়ে মানে
একটা কথা জানাতে এসেছি, আরো আগেই বলতাম কিন্তু ভুলে গিয়েছিলাম। ইস, কি ভাবনাতেই না ফেলে দিয়েছিলি বাবা।
আচ্ছা চাচি কি বলবে বলে ফেলো না।
গতকালকে সকালে এক বুড়ি এসেছিল, তুই তখন ঘুমিয়েছিলি, সে এক আজব বুড়ি।
আজব বুড়ি?
চাচির কথায় আগ্রহী হয়ে উঠেছে মোসা আর রবিন।
এক জিপসি বুড়ি।
জিপসি বুড়ি?
কিশোর বালিশে পিঠ রেখে আধ শোয়া হয়ে বসল, পায়ের ব্যথা যেন একেবারে ভুলেই গেল।
তারপর
দরজায় টোকা দিল বুড়ি, খুললাম, ভেতরে ডাকবো কি ডাকবো না ভাবছি, এই সময় তোর নাম বলল সে, পা মচকানোর কথাও বলল, ভবিষ্যৎবাণী করল, সাবধান না হলে আরো বড় বিপদ হবে তোর, এর আগে কখনো দেখিনি ওকে, তোর নাম জানল কি করে? আর পা মচকানোর খবরই বা পেল কোথায়? ঈশ্বরই জানে, সাবধান হতে বলেছে।
এক জিপসি বুড়ি।
একে অন্যের দিকে তাকালো তিন গোয়েন্দা।
এসে বসে ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করল। বুঝলাম তাসের ম্যাজিক জানে বুড়িটা। তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পায়। এসবে কোনোদিনই বিশ্বাস নেই আমার, কিন্তু বুড়িটা যেভাবে বলল অবিশ্বাসও করতে পারলাম না। তিন তিনবার তাস চালল সে তোর নাম করে, তিনবারে তিনটে কথা বলল। টিসি থেকে দূরে থাকতে হবে তোকে, পা মচকানোর পেছনে টিসি রয়েছে। এরপরও যদি টিসিকে এড়িয়ে না চলিস আরো বিপদ হবে তোর।
তা তুমি কিছু বললে না?
কি আর বলবো, সেই উড়িয়ে দিয়েছি বুড়ির কথা। একটু যেন ক্ষুণ্ণ হলো সে, ঝোলার ভেতরে তাসগুলো ভরে উঠে চলে গেল। কিছু একটা দেখেছি ওর চোখে, হটকা লেগেছে মনে। কিশোর, বাপ আমার, একটু সাবধানে থাকিস তুই, কি জানি কিছু ঘটেও যেতে পারে। আমি যাই, কাজ পড়ে আছে বেলা ওদিকে।
চাচি বেরিয়ে যাবার পরও অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না তিন গোয়েন্দা। একে অন্যের দিকে শুধু তাকিয়ে রইল। অবশেষে কথা ফুটল রবিনের মুখে। একটু শুকনো গলায় কিশোরকে বলল,
টিসি মানে টেরর ক্যাসেল?
শুটকির কাজও হতে পারে।
সামান্য ফ্যাকাশে দেখাচ্ছে কিশোরের চেহারা।
সে হয়তো পাঠিয়েছে বুড়িকে, কিন্তু টেরির এত বুদ্ধি না, বিশ্বাস হচ্ছে না। মরা ইঁদুর এনে ইয়ারকি মারা, ওই পর্যন্ত ওর দৌড়। এর বেশি তো
কিছু একটা চায় না। আমরা টেরর ক্যাসেলে যাই, প্রথমে ফোনে হুঁশিয়ার করেছে, তারপর জিপসি বুড়োর উপর বর করে তাকে হাঁটিয়ে এনেছে ইয়ার্ডে, তার মুখ দিয়ে নিজেই কথা বলেছে।
দুই সঙ্গীর দিকে তাকালো মোসা। মৌনতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল,
এরপর থেকে টেরর ক্যাসেলের ধারে কাছে যাওয়াও আর উচিত না আমাদের, কি বলো?
যাওয়া ঠিক হবে কি হবে না অত শত কিছু বুঝি না, আমাদের টেরর ক্যাসেলে আবারও যেতেই হবে। কি সেদিন যে শুটকি বলে গেল সেসব কথা মনে নেই তোমার? লোক হাসাতে চাও? ভয় পেয়ে এখন যদি আমরা এই মুহূর্তে পিছিয়ে আসি, লোকে আমাদের মুখে থুথু করবে। সারা রকি বিচে আমাদের গোয়েন্দাগিরির খবর রটিয়ে দিয়েছে। প্রথম কেসেই ফেল করলে মুখ টিপে হাসবে সবাই আমাদের পেছনে। পিছিয়ে আসার কোনো উপায়ই নেই, এগিয়ে আমাদের যেতেই হবে এখন, আর সেটা যেভাবেই হোক।
চুপ করে রইল দুই সহকারী।
আর তাছাড়া জিপসি বুড়ি এসে নতুন আরেক রহস্য যোগ করে দিয়ে গেল। এখন বুঝতে পারছি ঠিক পথে এগোচ্ছি আমরা।
মানে
এর আগে অনেকেই ঢুকেছে টেরর ক্যাসেলে, এর রহস্য ভেদ করতে চেয়েছে, কাউকেই কিন্তু হুঁশিয়ার করা হয়নি আমাদের মতো। এর কিন্তু একটাই মানে, আমরা ঠিক পথে এগোচ্ছি। টেরর ক্যাসেলের আজব রহস্য ভেদ করে ফেলি সেটা কেউ একজন চাইছে না। কি বুঝতে পেরেছ তো?
বেশ, ধরে নিলাম তোমার কথাই ঠিক, তাহলে আর এগোতে পারছি না আমরা। তুমি পড়ে আছো বিছানা, তোমার পা ভালো না হলে কাজে নামতে পারছি না।
আরে তাতে কি হয়েছে, আমরা যাব?
মোটেই না, টেরর ক্যাসেলের উপর বড় জোর লেখাপড়া চালিয়ে যেতে পারি আমি, তার বেশি কিচ্ছু করতে পারবো না।
খুব বেশি কিছু করতে হবে না তোমাদেরকে, একটা ব্যাপারে শুধু শিওর হয়ে আসতে হবে, অস্বস্তি বেড়ে আতঙ্কে রূপ নেয় কিনা জানতে হবে সেটা, আর সে আতঙ্ক কতখানি তীব্র তাও বুঝে আসতে হবে।
কতখানি তীব্র এখনো বোঝার বাকি আছে নাকি? আতঙ্কে হার্ট ফেল করতে বসেছিলাম গতবার, মনে নেই?
আরে সেজন্যই তো রবিনকে যেতে বলছি এবার তোমার সঙ্গে, ওরও একই অবস্থা হয় কিনা সেটাও জানার দরকার। হ্যাঁ, আরেকটা ব্যাপার, অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয় সেটাও জেনে আসতে হবে, মানে ক্যাসেলের বাইরে ঠিক কত দূরে এলে পরে ওই আতঙ্ক চলে যায় সেটা বোঝার চেষ্টা করবে। কি বুঝলে তো? আগের বারের মতো পরিমরি করে ছুটবে না, কিন্তু আস্তে আস্তে পিছিয়ে আসবে। ঠিক আছে, ক্যাসেলের বাইরে বেরোবে, তারপরে পথে নামবে। খানিক পরপরই থেমে বোঝার চেষ্টা করবে যে তোমার আতঙ্ক চলে গেছে কিনা।
আস্তে আস্তে আবার থামবো খানিক পরপর,
হয়তো আতঙ্কিতই হবে না, কারণ এবারে তোমরা দিনে যাচ্ছ। দিনের আলো থাকতে থাকতেই পরীক্ষা করবে ক্যাসেলের ঘরগুলো, আর সাহসে যদি কুলায় রাতে নামার পরেও অপেক্ষা করো একটু। আর হ্যাঁ, আগামীকাল বিকেলেই যাচ্ছ তোমরা।
চুপ করে রইল দুই সহকারী।
আগামীকাল বলে তো আমি পারছি না, আমার লাইব্রেরিতে কাজ আছে। পরশু দিন বা তার পরের দিনও পারবো কিনা মনে হয় পারবো না।
আগামী দু তিন দিন আমারও কাজ আছে বাড়িতে, আমিও যেতে পারছি না।
নিচের ঠোঁটের অনবরত চিমটি কেটেই চলেছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা।
তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে।
ঠিক, প্ল্যান বদলাতেই হচ্ছে। তাহলে
বেশ, এখনো দিনের বেলা থাকবে কয়েক ঘন্টা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়ো তো, ঘুরে এসো ক্যাসেল থেকে।
কখনো পারি না ওর সঙ্গে, কথার প্যাচে ফেলে দিয়ে ঠিকই কাজ আদায় করে নেয়।
একদম ঠিক বলেছ।
গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে, সামনে পাহাড়ের ঢালে টেরোর ক্যাসেল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য, তীক্ষ্ণ রোদ এসে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে। গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে, সামনে পাহাড়ের ঢালে টেরোর ক্যাসেল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য, তীক্ষ্ণভাবে রোদ এসে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে। পেঁচিয়ে ওঠা আঙুর লতার ফাঁকে ফাঁকে সর্ষে ভাঙা জানালার ফোকর যেন ভয়াবহ দানবের চোখ। শিউরে উঠল একবার রবিন।
মুসা, চলো ঢুকে পড়ি। সূর্য ডুবতে বড় জোর আর দু ঘন্টা, তার পরপরই ঝপাত করে অন্ধকার নামবে।
ঢাল বেয়ে উঠতে শুরু করল দুই গোয়েন্দা, মাঝামাঝি উঠে পেছনে ফিরে চাইল একবার মুসা। বাঁকের ওপারে পাথরের স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে রোলস রয়েস, সেখানে অপেক্ষা করছে হ্যানসন।
কি মনে হয়, এবারও শুট কি ফলো করছে আমাদের?
আমার মনে হয় না, আজ আসার সময় আমি খেয়াল রাখছিলাম। কই, ও নীলগাড়ির ছায়াটাও দেখিনি কোথাও। আর কিশোরের তো ধারণা টেরোর ক্যাসেলের ধারও মারাবে না শুটকি। আমরা অবশ্য মারাতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে, তবে শুটকিকে হয়তো জোর করেও পাঠানো যাবে না।
এদিক ওদিকে মাথা নাড়ালো রবিন, পা ভাঙা, উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু মুসাকে বুঝতে দিচ্ছে না কিছুতেই। রবিনের কাঁধে ঝুলছে ক্যামেরা, মুসার হাতে টেপ রেকর্ডার, কোমরের বেল্টে আটকে নিয়েছে টর্চ দুজনেই। টেরোর ক্যাসেলের বারান্দায় উঠে এলো তারা। হলে ঢোকার বড় দরজাটা এখন বন্ধ।
তাজ্জব ব্যাপার তো, শুটকি দরজা খোলা রেখেই পালিয়েছে দেখছি।
ভ্রু কুচকে গেল মুসার,
হয়তো বাতাসে বন্ধ হয়ে গেছে।
হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল, নব ঘুরিয়ে ঠেলা দিতেই তীক্ষ্ণ একটা শব্দ করে খুলে গেল ভারী দরজা।
কবজাগুলো সম্ভবত মরচে পড়ে গেছে, এই শব্দে ভয় পাওয়ার কিছু নেই।
রবিন নিজেকে বোঝাতে লাগল, এদিকে মুসা ভয় পেয়েছে তা স্বীকার করতে চাইল না। দরজা খোলা রেখেই হলে ঢুকে পড়ল দুই গোয়েন্দা। হলের একপাশে একটা বড় ঘর, যেখানে পুরনো আসবাবপত্রে বোঝাই কাঠের ভারী ভারী চেয়ার টেবিল আর বিরাট একটা ফায়ারপ্লেস। রহস্যজনক কিছু দেখলেই ছবি তুলে নিতে বলেছে কিশোর, কিন্তু তোলার মতো তেমন কিছুই চোখে পড়ল না রবিনের। তবু বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘরের গোটা দুয়েক ছবি সে তুলে নিল, তারপর ইকো রুমে এসে ঢুকল। ঘরে আবছা আলো আধারি খেলাই গা শিরশিরে একটা অনুভূতি। বিচিত্র পোশাক আর বিভিন্ন ভঙ্গিতে তোলা জন ফিলবির ছবিগুলোর দিকে চাইলে আরও বেড়ে যায় সেই অস্বস্তির ভাবটা। এক পাশে সিঁড়ি, দোতলায় উঠে গিয়েছে। মাঝামাঝি জায়গায় এক পাশে দেয়ালে কয়েকটা জানালা, ধুলোর পুরু আস্তরণ পড়েছে তাতে, ঝাপসা জানালা ভেদ করে আলো এসে ঢুকেছে হল রুমের ভেতরে। রবিন মুসার দিকে তাকিয়ে বলল,
দেখে একদম মিউজিয়ামই মনে হচ্ছে। আর তুমি তো জানোই, যে কোনো মিউজিয়ামে ঢুকলেই মনটা কেমন যেন হয়ে যায়।
ঠিক ঠিক ধরেছ, সেই একই অনুভূতি। মিউজিয়ামে ঢুকলে এমন হয়, ধুলো বালি পুরনো, কেমন যেন মরা মরা, কেমন যেন মরা মরা, কেমন যেন মরা মরা।
ঘরের ঠিক মাঝামাঝি গিয়ে শেষ শব্দটা উচ্চারণ করেছে মুসা বেশ জোরে।
ওরে বাপরে, এত জোরে!
এক লাফে পিছিয়ে এলো সে, বলতে বলতে ঘরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো।
প্রতিধ্বনি প্রতিধ্বনি।
হাত চেপে ধরে এক টানে রবিনকে সরিয়ে আনলো মুসা।
এখানে দাঁড়িয়ে জোরে কথা বললেই ওই কাণ্ড ঘটে।
প্রতিধ্বনি পছন্দ করে রবিন, জোরে চিৎকার দেবার ইচ্ছেটা খুব কষ্টে চাপা দিতে হলো। ইকোহলের প্রতিধ্বনি মজার নয়, বরং কেমন অস্বস্তির জায়গা।
চলো তো মুসা, ওই ছবিটা দেখি। আরে ওই যে ওটা, যেটা তোমার দিকে চেয়ে চোখ টিপেছিল,
ওই তো জলদস্যুদের সাথে জন ফিলবি।
আচ্ছা, একটা চেয়ারে দাঁড়িয়ে দেখো তো, নাগাল পাও কিনা।
ভারী পিঠ বাঁকা এক কাঠের চেয়ার ছবিটার তলায় নিয়ে এলো মুসা। চেয়ারে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়েও নাগাল পেল না ছবিটার।
ওই যে একটা ব্যালকনি, ওখান থেকে লম্বা তার দিয়ে ছবিটা ঝুলানো হয়েছে। চলো তো উঠে যাই, তার ধরে টান দিলে তুলে আনতে পারবে।
সিঁড়ির দিকে এগোনোর জন্য ঘুরে দাঁড়ালো রবিন, আধ পাক ঘুরেছে। ঠিক এই সময়ে তার ক্যামেরার কেসের চাম্বার ফিতে আটকালো কেউ। চমকে ফিরে তাকালো রবিন, ঠিক তার পেছনে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে এক লম্বা মূর্তি। গলা চিরে বিকট চিৎকার বেরিয়ে এলো তার, দরজার দিকে দৌড়াতে গিয়েও পারল না। ফিতে হ্যাচকা টান লাগলো, আবার পিছিয়ে এলো রবিন। ভারসাম্য হারালো, কাত হয়ে গেল এক পাশে, মুখ ফিরিয়ে চাইল কি আছে পেছনে। সুট পরা এক বিরাট মূর্তি কোপ মারার ভঙ্গিতে মাথার উপরে তুলে রেখেছে তলোয়ার। আবার চিৎকার বেরোলো রবিনের গলা চিরে, পড়ে গেল মার্বেলের মেঝেতে, সঙ্গে সঙ্গে গড়ান দিয়ে সরে গেল এক পাশে। খটাং করে মেঝেতে পড়ল তলোয়ার, মুহূর্ত আগেই ঠিক ওই জায়গাতেই ছিল রবিন। তলোয়ারের পাশেই পড়ল মূর্তিটা। বন্ধ ঘরে বিকট আওয়াজ হল, ইস্পাতের খালি ড্রাম পড়ল যেন একটা। ফিতেই টান নেই এখন আর, গড়িয়ে দূরে সরে গেল রবিন। দেয়ালে এসে ঠেকার আগে থামল না, তারপর ফিরে তাকাল। খাড়া হয়ে গিয়েছে ঘাড়ের চুল, তার দিকে ছুটে আসছে না আরমার স্যুট পরা মূর্তি। ধর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে, গড়াতে গড়াতে চলে যাচ্ছে মেঝের ওপর দিয়ে, থেমে গেল দেয়ালের ধাক্কা খেয়ে। আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে রবিন উঠল, পায়ে পায়ে এগিয়ে গেল পড়ে থাকা ধরটার দিকে, পাশে গিয়ে বসল ভয়ে ভয়ে। ধরের গলার ভেতরে একবার উকি দিয়েই হাঁপ ছাড়ল। আসলে এটা একটা আস্ত আর্মার স্যুট, কায়দা করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দেয়ালে ঠেকা দিয়ে। একটা হাত ওপরের দিকে তুলে আটকে দেয়া হয়েছিল কোনোভাবে, হাতের মুঠোই ধরিয়ে দেওয়া হয়েছিল তলোয়ার। খুব কাছাকাছি গিয়েছিল রবিন, আর সে কারণে মূর্তিটার সঙ্গে ফিতে আটকে গিয়েছিল। আর রবিন পাশ ঘোরানোর সময় টান লেগে পড়ে গিয়েছে মূর্তিটা, চোট সইতে না পেরে গলা থেকে আলাদা হয়ে গিয়েছে লোহার শির। চোখ বড় বড় করে সুটটার দিকে একবার চেয়ে আছে রবিন, চমকে উঠল অট্ট হাসির শব্দে। হাসিতে যোগ দিল রবিন, বেকায়দা ভঙ্গিতে পড়ে থাকা সুটের ধরের একটা ছবি তুলল, আর আরেকটা ছবি তুলল মুসার।
উফ, যাক, ক্যাসেলের একটা ভূতের ছবি তো তুললাম, একদম চেয়ারে দাঁড়িয়ে হাসছে, দেখে কিশোর নিশ্চয়ই মজা পাবে।
ক্যামেরাটা আমার হাতে থাকা উচিত ছিল রবিন, কাত হয়ে পড়ে যাচ্ছিলে তুমি। পেছনে তলোয়ার উঁচে আছে, আর্মার স্যুট পরা এক মূর্তি, আহ যা দারুণ একখানা ছবি হতো না।
আর্মার স্যুটটার দিকে একবার তাকালো রবিন, দৃষ্টি দিয়ে ওটাকে ভর্ষ করার চেষ্টা চালালো, কিন্তু ব্যর্থ হয়ে ফিরল দেয়ালে ঝোলানো ছবির দিকে। চোখের সামনে ক্যামেরা তুলে এনে শটাশট শাটার টিপে চলল একের পর এক। কয়েকটা ছবি তোলার পর দুই গোয়েন্দার চোখে পড়ল দরজার কপালে বসানো প্লেটে লেখা আছে প্রজেকশন রুম। চেয়ার থেকে নেমে এলো মুসা।
বাবার মুখে শুনেছি আগে বড় বড় অভিনেতারা বাড়িতে নিজস্ব প্রজেকশন রুম রাখত, ঘরে বসেই নিজের ছবি দেখত, বন্ধুদের দেখাতো, চলো দেখি ঘরটা।
হাতল ধরে জোরে টান দিল রবিন, ধীরে ধীরে খুলে গেল পাল্লা, যেন ওপাশ থেকে টেনে ধরে রেখেছে কেউ। এক ঝলক হাওয়া এসে ঝাপটা মারল গায়ে, নাকে এসে লাগল ভ্যাপসা গন্ধ। দরজার ওপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কেবল নিরেট অন্ধকার। বেল্টে ঝোলানো টর্চ খুলে নিল মুসা, আলো ফেলল ভেতরে, অন্ধকারের কালো চাদর ফুড়ে বেরিয়ে গেল আলোক রশ্মি। চোখের সামনে ভেসে উঠল প্রজেকশন রুম, বেশ বড় একটা হলঘর। কয়েক সারিতে রাখা হয়েছে শখানেক চেয়ার, এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিরাট এক পাইপ অর্গান।
মুভি থিয়েটারের মতো সাজানো হয়েছে ঘরটা, অর্গানটাকে দেখেছ, রাসের চাষারটার চেয়েও অনেক বড়।
নিজের টর্চ খুলে আনলো রবিন, সুইচ টিপল কিন্তু আলো জ্বলল না। খুব ভালো করে দেখে যা বুঝল তা হল লাইটের কাজ ভেঙে গিয়েছে। সে যখন মেঝেতে পড়ে গিয়েছিল বাড়ি লেগেছিল তখনই এই অঘটন ঘটেছে। তবে মুসার কাছে থাকা একটা টর্চের আলোই তাদের জন্য যথেষ্ট। প্রজেকশন রুমের ভেতরে এসে ঢুকলো দুজনে, এগুলো পাইপ অর্গানটার দিকে। হাসাহাসি করে হালকা হয়ে গিয়েছে মন, ভয় কেটে গিয়েছে দুজনেরই। অর্গানের কাছে এসে দাঁড়ালো দুই গোয়েন্দা, ছাদের কাছাকাছি উঠে গিয়েছে বিশাল পাইপগুলো। ধুলোবালি আর মাকড়সার জাল লেগে আছে তাতে। অর্গানের একটা ছবি তুলল রবিন, আলো ফেলে ফেলে পুরো ঘরটাই ওরা খুঁজে দেখল। যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ারগুলো, জানালায় জায়গায় জায়গায় উঠে গিয়েছে ছাল চামড়া গদি, ছবি দেখানোর পর্দায় জায়গায় জায়গায় ঝুলছে কয়েক ফালি সাদা কাপড়। কেমন যেন গুমোট হয়ে আছে ঘর।
এখানে কিছু নেই, চলো উপরে যাই।
বেলকনিতে এসে থামল ওরা, দুজনেই ছবির তার ধরে টান দিল। বেশ ভারী ফ্রেম, দুজনে টেনে তুলতেও বেশ বেগ পেতে হল। ছবি উঠে এলো, ওটার উপর টর্চের আলো ফেলল মুসা। ছবিটা দেখে মনে হচ্ছে অতি সাধারণ, তেল রঙে আঁকা, এজন্যই আলো পড়লে সামান্য চকচক করে। রবিনের ধারণা হলো হয়তো বিশেষ কোনো একটা দৃষ্টিকোণ থেকে ছবির চোখের দিকে চেয়েছিল মুসা, আর তখন চকচক করতে দেখেছিল, তাই জ্যান্ত চোখ বলে মনে হয়েছিল তখন। সেটা তাকে বলল রবিন, কিন্তু সন্দেহ গেল না মুসার। আবার আগের জায়গায় ছবিটা ঝুলিয়ে রাখল, আবার চলে এলো সিঁড়িতে। সিঁড়ি ভেঙে উঠতেই থাকলো ওরা, একটু পরেই মোটা থামের মতো একটা টাওয়ারের ভেতরে আবিষ্কার করল নিজেদেরকে। চারিদিকে ছোট ছোট জানালা, বাইরে তাকাল, ক্যাসেলের চূড়ার কাছে চলে এসেছে ওরা, অনেক নিচে ব্ল্যাক ক্যানিয়ন, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়।
আরে দেখেছ রবিন, একটা এরিয়াল টেলিভিশনের।
রবিন তাকিয়ে দেখল পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে একটা এরিয়াল, হয়তো পাহাড়ের ওপাশেই রয়েছে কোনো বাড়ি। ভালো রিসিপশনের জন্য এরিয়ালটা লাগিয়েছে সেই বাড়ির লোক।
পাহাড়ের মাঝে মাঝে অনেক গিরিপথ রয়েছে, দেখেছো নাকি?
এরকম ডজন ডজন সরু গিরিপথ আছে ওইদিকে, ওই পাহাড়ের ভেতরে ভেতরে। আমি ভাবছি এরিয়ালটার কথা। পাহাড়ের ঢালটা কি খাড়া দেখেছ? মনে হচ্ছে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে।
আমারও তাই ধারণা, চলো নামি, এখানে আর কিছু দেখার নেই।
খানিকটা থেমে একটা বড় ঘরে এসে ঢুকলো। গাদা গাদা বই রাখে দেখে বুঝতে আর বাকি রইল না এটা একটা লাইব্রেরি। এখানকার দেয়ালেও বেশ কয়েকটা ছবি ঝোলানো, তবে ইকো হলের ছবিগুলোর থেকে আকারে ছোট।
চলো দেখি ছবিগুলো।
রবিন রাজি হয়ে গেল। জন ফিলবির অভিনীত ছবির দৃশ্য, কোথাও সে জলদস্যু, কোথাও ছিনতাইকারী, কোথাও আবার ওয়াইল্ডলাইফ জম্বি ভ্যাম্পায়ার, আবার কোথাও বা সাগর থেকে উঠে আসা কোনো নাম না জানা ভয়াবহ দানব।
লোকে এজন্যই ওকে লক্ষ্যমুখ রাখত।
দেয়ালের একটা জায়গায় চার কোণা ফোকরে একটা বাক্স, দেখে বোঝা গেল এটা একটা মমি কেস। ডালা বন্ধ রূপার একটা প্লেট লাগানো বাক্সের গায়ে। এগিয়ে গিয়ে প্লেটে টর্চের আলো ফেলল মুসা। খোদাই করে ইংরেজিতে লেখা হয়েছে, জন ফিলবি, তোমার অভিনীত ছবি দেখে অনেক মজা পেয়েছি বেঁচে থাকতে। মৃত্যুর পর আমার দেহের এই বিশেষ অংশগুলো তোমাকেই দান করে গেলাম, তোমার মিউজিয়ামে সাজিয়ে রেখো। পিটার হ্যান্স।
সেরেছে, নিশ্চয়ই মমি টমি কিছু হবে।
আমার তো মনে হচ্ছে অন্য কিছু হতে পারে, চলো তো দেখি।
ডালা ধরে উপরের দিকে টান দিল মুসা। বেজায় ভারী, তুলতে বেশ কষ্ট হচ্ছে। ডালাটা অর্ধেক উঠে যেতেই ভেতরে তাকালো মুসা।
ওরে বাপরে বাপ,
এই কথা বলে ছেড়ে দিল ডালা, সরে এলো এক লাফে।
কি কি হলো?
দাঁত বের করে আসছে, কঙ্কাল। উরি বাপরে বাপ,
কঙ্কাল? নড়ে চড়ে উঠেনি তো?
বুঝতে পারলাম না।
এসো তো আবারও তুলে দেখি।
ভয়ে ভয়ে এসে আবার ডালা ধরল মুসা। রবিনও হাত লাগালো। ডালা তুলে ভেতরে উকি দিল দুজনেই। সাধারণ একটা কঙ্কাল সেখানে পড়ে আছে চিত হয়ে।
না নড়ছে না তো, একেবারে স্থির। আরে খামোখাই ভয় পেয়েছ, নিশ্চয়ই এটা পিটার হেনসের কঙ্কাল। দাঁড়ো দাঁড়ো, একটা ছবি তুলে নেই, কিশোর দেখলে খুশি হবে।
রবিন ছবি তুলে নিল, মুসা সেখানে নেই, জানালার ধারে সরে গিয়েছে।
সর্বনাশ, রবিন জলদি করো, অন্ধকার।
আরে তা কি করে হয়, এখনো তো এক ঘন্টা আলো থাকার কথা।
তুমি এদিকে দেখে যাও।
রবিনও জানালার কাছেই এলো। ঠিকই, বাইরে গিরিপথে অন্ধকার নামতে শুরু করেছে। উঁচু পাহাড়ের উপরে হারিয়ে গিয়েছে সূর্য।
ওহো, ভুলে গিয়েছিলাম, এসব পাহাড়ি অঞ্চলে তো সূর্য আবার একটু তাড়াতাড়ি ডোবে।
চলো বেরিয়ে পড়ি, অন্ধকারে এখানে এক মুহূর্ত থাকতে রাজি নই আমি।
বারান্দায় বের হয়ে এলো ওরা। দুই প্রান্ত থেকেই সিঁড়ি নেমে গিয়েছে, দেখতে ঠিক একই রকম। কাছের সিঁড়িটার দিকে এগিয়ে গেল তারা, নামতে শুরু করল। এক জায়গায় এসে শেষ হলো সিঁড়ি। একটা হল ঘরে এসে ঢুকেছে রবিন আর মুসা। আবছা অন্ধকার এক নজর দেখে বুঝল এটা ইকো রুম নয়, এটা অন্য ঘর। এক প্রান্ত থেকে সিঁড়ি নেমে গিয়েছে।
আরে কি হলো, এদিক দিয়ে যাইনি তো আমরা, চলো তো ফিরি, উপরতলায় উঠে তারপর অন্য দিক দিয়ে নামবো।
না না, কি দরকার, ওই তো সিঁড়ি নেমে গেছে, নিশ্চয় নিচের তলাতেই নেমেছে।
অপ্রশস্ত সিঁড়ি গায়ে গায়ে ঠেকে যায়। দ্রুত নেমে চলল দুজন। কয়েক ধাপ এগোতেই নেমে সরু ছোট একটা প্যাসেজে শেষ হয়ে এসেছে সিঁড়ি। প্যাসেজের দুপাশে দেয়াল আর শেষ মাথায় একটা দরজা। খুব দ্রুত দরজার কাছে চলে এলো। ঘন হয়ে এসেছে অন্ধকার, নব ঘুরিয়ে ঠেলা দিতেই দরজা খুলে গেল। ওপাশ থেকে আবার সিঁড়ি নেমেছে মুসা, চলে গেল ওপাশে, ছেড়ে দিতেই বন্ধ হয়ে গেল চাইল্ড স্প্রিং লাগানো পাল্লা। খপ করে আবার ধরে ফেলল সে। রবিনও চলে এলো এপাশে, পাল্লা ছেড়ে দিল মুসা। দরজা বন্ধ হয়ে যেতেই গাঢ় অন্ধকার গ্রাস করে নিল দুই গোয়েন্দা।
চলো তো ফিরে যাই, এই অচেনা অন্ধকার পথে যেতে একদমই মন সায় দিচ্ছে না।
ঠিকই বলেছ, এখন আমারও কেমন কেমন জানি লাগছে।
ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়ালো মুসা, দরজার নব ধরে মোচড় দিল। অন্ধকারে তার শঙ্কিত গলা শুনতে পেল।
ইয়াল্লাহ রবিন, নব ঘুরছে না, অটোমেটিক লক, পুশ বাটন ওপাশে, তাড়াহুড়ায় চাপ লেগে গেছে হয়তো।
কি বলছো? আচ্ছা তাহলে কি করার, না চাইলেও আমাদের সামনেই বাড়তে হবে।
কিছুই দেখা যাচ্ছে না, দেখি টর্চটা জ্বালো তো। আরে আমার টর্চটা কোথায়? নিশ্চয় মমি কেসে ডালা তোলার সময় নামিয়ে রেখেছিলাম।
খুব ভালো করেছ, এদিকে আমার টর্চটাও নষ্ট। এখন কি উপায়?
তোমারটার কাজ ভেঙেছে, বাদ তো ভাঙেনি। দেখি টর্চটা দাও আমার হাতে।
অন্ধকারে রবিনের বাহুতে হাত রাখল মুসা। সঙ্গীর হাতে টর্চ তুলে দিল রবিন। টর্চের গায়ে বার দুই থাবা লাগালো মুসা। জোরে জোরে ঝাঁকুনি দিল বার কয়েক, সুইচ টিপল, জ্বলে উঠল বাল্ব। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হল না, আবার নিভে গেল। আবার ঝাঁকুনি দিতেই আবার জ্বলে উঠল মিটমিট করে, একেবারে ম্লান আলো।
ঠিকমতো ব্যাটারি কানেকশন পাচ্ছে না, তবে কাজ চালানো যাবে। এসো নামি আমরা।
ঘুরে ঘুরে নেমে গিয়েছে সরু সিঁড়ি। আগে নেমে চলল মোসা, তাকে অনুসরণ করল রবিন, শেষ হল সিঁড়ি। ম্লান আলোয় দেখল ছোট একটা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা। দুদিকে দুটো দরজা, বেরোবে কোন দরজা দিয়ে সিদ্ধান্ত নিয়ে একটা দরজার দিকে পা বাড়ালো রবিন। সঙ্গে সঙ্গে তার বাহু খামচে ধরল মোসা।
শুনতে পাচ্ছো?
কান পাতল রবিন, মৃদু কাপা কাপা, বহুদূর থেকে যেন পাইপ অর্গানের শব্দ ভেসে আসছে। প্রজেকশন রুমের ভাঙা অর্গান বাজছে। হঠাৎ করে রবিন অস্বস্তি বোধ করল।
তাহলে চলো ওদিকেই যাই।
না না, ওটা দিয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই প্রজেকশন রুমে ঢুকবে গিয়ে, ঘরটা চেনা। অচেনা কোনো ঘরে ঢুকতে রাজি নই আমি, এখন তো নয়।
মুসা দরজা খুলল, অন্ধকার একটা ঘরে ঢুকল দুজনে। ম্লান আলোয় পথ দেখে এগিয়ে চলল। বাড়ছে বাজনার শব্দ, এখনো অনেক দূরে মনে হচ্ছে। তীক্ষ্ণ ক্যাচ কোচ আর চাপা চিৎকার কেমন যেন ভুতুড়ে করে তুলেছে অর্গানের বাজনাকে। এগিয়ে চলল দুই গোয়েন্দা, সামনে মোসা আর তার ঠিক পেছনেই রবিন। যতই এগোচ্ছে বাড়ছে অস্বস্তি। হলের শেষ প্রান্তে এসে দাঁড়ালো একটা দরজা, ঠেলে দিল মোসা, খুলে গেল পাল্লা। প্রজেকশন রুমে ঢুকল দুজনেই। সামনে পড়ে আছে সারি সারি চেয়ার। ম্লান আলোয় সামনের কয়েকটা চেয়ার দেখা যাচ্ছে আবছাভাবে। অর্গান পাইপটা রয়েছে অন্য প্রান্তে, অন্ধকারে দেখা যাচ্ছে না। যেদিক থেকে বাজনার শব্দ আসছে সেদিকেই তাকাল মুসা। খপ করে চেপে ধরল রবিনের একটা হাত। রবিনও তাকাল, স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে। মেঝের ফুট চারেক উঁচুতে বাতাসে ঝুলে আছে অদ্ভুত নীল আলো। নির্দিষ্ট কোনো আকার নেই, মুহূর্তে মুহূর্তে বিভিন্ন আকৃতি নিচ্ছে আলোটা। কাঁপছে ধীর ধীর করে, ক্রমে বেড়ে চলেছে অর্গান পাইপের বাজনা। সেই সঙ্গে তীক্ষ্ণ আর চাপা চিৎকার যেন সঙ্গত করছে।
নীলভূত
অস্বস্তি বোধ তখন উৎকণ্ঠায় রূপ নিয়েছে। ভয়ে বুক দুরু দুরু, তীব্র আতঙ্কে রূপ নিতে বেশি দেরি নেই আর। কোন দরজা দিয়ে গেলে ইকোরুম পাওয়া যাবে আন্দাজ করে নিল তারা। ছুটতে শুরু করল, ধাক্কা দিয়ে পাল্লা খুলে ফেলল মোসা। প্রায় ছিটকে এসে পড়ল ইকোরুমে। হলের দিকে ছুটল, হল সদর দরজা পেরিয়ে বারান্দায় বেরিয়ে ছুটে এলো দুজন। তবুও থামল না, সিঁড়ি টপকে নেমে চলল মুসার সঙ্গে। পেরে উঠতে পারছে না রবিন, ভাঙা পা পেছনে পড়ে গেল সে। বেশ জোরে জোরে দৌড়াচ্ছে মুসা, পা টেনে টেনে যত জোরে সম্ভব ছুটছে রবিন। অন্ধকার ঢাল বেয়ে নামতে নামতে হঠাৎ পা পেছলালো রবিন, হুম্বি খেয়ে পড়ল। বার দুই ডিগবাজি খেল, তারপর গড়াতে শুরু করল তার দেহ। কিছুতেই ঠেকাতে পারছে না নিজেকে। কয়েক গড়ান দিয়ে একটা পাথরের স্তূপে এসে ধাক্কা খেয়ে থেমে গেল দেহটা। রবিন ধরেই নিয়েছে পেছনে তাড়া করে আছে নীল অশরীর, অপেক্ষা করছে ওটার জন্য। বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে যেন, হাপরের মতো ওঠানামা করছে বুক। শব্দটা হঠাৎ করে কানে এলো রবিনের, পায়ের আওয়াজ চাপা। এক কদম দু কদম করে এগিয়ে আসলো। নিশ্চয় নীলভূত অন্ধকারে খুঁজছে তাকে। হঠাৎই শব্দটা থেমে গেল, ফিরে তাকানোর সাহস রবিনের আর নেই। পাথরে মুখ গুজে পড়ে আছে। দীর্ঘ একটা মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল মূর্তিটা। তার শ্বাস ফেলার শব্দ চাপা ফোঁস ফোঁস কানে আসলো রবিনের। হঠাৎ পিঠে ছোঁয়া লাগল হাতের তালুর আলতো চাপ। ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, নিশ্চয় গলা খুঁজছে, আন্দাজ করল রবিন। নড়ার কোনো শক্তি নেই, অবশ হয়ে এসেছে সে। ঘাড়ের কাছে এসে থামল হাতটা, চাপ বাড়ল একটু। চেঁচিয়ে উঠল রবিন, তীক্ষ্ণ তীব্র চিৎকারে খান খান হয়ে ভেঙে গেল অখণ্ড নীরবতা।
তারপর নীলভূত তোমার ঘরে হাত রাখলো, তারপর কি হলো?
হেডকোয়ার্টারে বসে আছে তিন গোয়েন্দা। তিন দিন পর আবার এক জায়গায় মিলতে পেরেছে তিনজনে। বাবা মার সঙ্গে স্নান ফ্রান্সিকোই আত্মীয়র বাড়িতে গিয়েছিল মোসা। লাইব্রেরিতে কাজের চাপ পড়েছিল রবিনের, এক সহকর্মী ছুটি নিয়েছিল, ফলে দুজনের কাজ একাই করতে হয়েছে তাকে। কিশোর পড়েছিল বিছানায় এক নাগাড়ে তিনটে দিন। তখন কথা বলার কেউ ছিল না। রবিনকে চুপ থাকতে দেখে কিশোর জিজ্ঞেস করল,
আহা, তারপর কি হলো? বললে না?
মানে আমি চেঁচিয়ে ওঠার পর?
হ্যাঁ, চেঁচিয়ে উঠলে। তারপর?
আরে মুসাকে জিজ্ঞেস করো না, ও তো ছিল সঙ্গে।
আচ্ছা ঠিক আছে, মুসা বলো তো কি ঘটেছিল?
আমি পড়লাম, মানে
পড়লো তো রবিন, তুমি পড়লে কি করে?
ওর ঘাড়ে হাত রাখতেই চেঁচিয়ে উঠল, জোরে লাথি মেরে বসলো আমার পায়ে। পায়ের তলায় পাথর ছিল, সামলাতেই পারলাম না, পড়ে গেলাম ওর পিঠে। নিচে পড়ে ছটফট করতে লাগলো, একে বেঁকে সরে যাওয়ার চেষ্টা করলো অনেক, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো আর বলল, আমাকে ছেড়ে দাও ভূত প্লিজ, খামুকা ছুঁচে মেরে হাত বন্ধ করবে কেন?
একদম না, ধুর, এ কথা কখনো বলিনি আমি।
হ্যাঁ বলেছো, ভুলে গেছো এখন?
না বলিনি।
বললেই বা কি হয়েছে, ওর সাহস আছে, স্বীকার করতেই হবে। ওই অবস্থায় আমি পড়লেও ভয় পেতাম,
ইচ্ছে
করে ভয় পাওয়ানোর চেষ্টা করেছো তুমি আমাকে।
রবিন কসম খোদার, তোমাকে ভয় পাবো কি? আমারই তো অবস্থা তখন কাহিল, পিছনে ফিরে দেখলাম তুমি নেই। খুব ভয় ভয়ে পা ফেলছি তখন, সারাক্ষণই মনে হচ্ছে এই বুঝি এসে ধরলো আমাকে নীলভূতের বাচ্চা।
দুজনেই তাকালো কিশোরের দিকে, ওদের কথা শুনছে না গোয়েন্দা প্রধান। নিচের ঠোঁটে চিমটি কাটছে চুপচাপ।
দুজনে উঠে দাঁড়ালে তোমরা, এরপর কি হলো? আচ্ছা তখন কি আবিষ্কার করলে? আতঙ্ক ভয় কিছুই নেই, এমনকি অস্বস্তি বোধটাও চলে গিয়েছে, ঠিক না?
মুসা আর রবিন দুজন দুজনের দিকে একবার তাকালো। কি করে আন্দাজ করল কিশোর এই কথাটা সব শেষে বলে চমকে দেবে প্রধানকে, এটাই ভেবে রেখেছিল তারা।
ঠিক, কিন্তু তুমি জানাল কি করে?
মুসার প্রশ্নটা যেন শুনতেই পেল না কিশোর।
তার মানে টেরর ক্যাসেলের বাইরে বেরিয়ে এলেই ওসব অনুভূতি চলে যায়। গুড, একটা কাজের কাজ করে এসেছ।
তাই?
হ্যাঁ তাই। আচ্ছা ছবিগুলো নিশ্চয়ই শুকিয়েছে এতক্ষণে, আর আনো না দেখি। না, জ্বালিয়ে মারবে চাচা আজকে দেখছি।
অর্গান পাইপ বসানোর কাজ শেষ করে ফেলেছেন রাশেদ চাচা। বোরিস আর রোভার তাকে সাহায্য করেছে, কিশোরও করেছে বিছানায় শুয়ে শুয়ে। অর্গান পাইপের উপরে লেখা একটা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে সে, চাচাকে জানিয়েছে কোন জোড়াটা কোথায় কিভাবে লাগাতে হবে। কাজ শেষ করেই বাজাতে বসে গিয়েছে। ইয়ার্ডের আর সব কাজ বাদ দিয়ে তার সঙ্গে জুটেছে বোরিস আর রোভার। আকাশ বাতাস কাঁপিয়ে বাজছে অর্গান, ভয়াবহ আওয়াজ। সুর তোলার চেষ্টা করছে চাচা আনারি হাতে, কিন্তু ও ঠিকঠাক হচ্ছে না। তবু তালে তালে মাথা দোলাচ্ছে দুই বাভারিয়ান ভাই, তরিফ করছে সুরের। এদের ধারণা বাদক হিসেবে জুড়ি নেই রাশেদ চাচার। শব্দের ধাক্কায় কেঁপে যাচ্ছে পুরো ইয়ার্ড। ট্রেলারের খোলা ভেন্টিলেটর দিয়ে ভেসে আসছে সে আওয়াজ। কান ঝালাফালা করে দিতে চাইছে, সুর এখন চড়া পর্দায় উঠেছে। থর থর করে কেঁপে উঠছে ট্রেলারের দেয়াল। ভেন্টিলেটর বন্ধ করে দিয়ে ফিরে এলো কিশোর। ডার্ক রুম থেকে ছবি নিয়ে ফিরল রবিন। ছবি পরীক্ষা করতে বসল কিশোর, ভেজা ভেজা রয়েছে এখনো। একটা করে ছবি টেনে নিয়ে বড় রিডিং গ্লাসের তলায় ফেলছে সে। ভালো করে দেখল, তারপর ঠেলে দিল রবিন আর মুসার দিকে। অনেক সময় লাগিয়ে পরীক্ষা করল আর্মার স্যুট আর জন ফিলবির লাইব্রেরির ছবি। মুখ না তুলেই কিশোর বলল,
ভালোই ছবি তুলেছ রবিন, তবে আসল কাজটাই কিন্তু পাবনি। নীল ভূতের ছবি তোলাটা দরকার ছিল বেশি।
ভালো বলেছ, আসলেই কয়েক ডজন চেয়ার ডিঙি অর্গানটার কাছে গিয়েছিলাম। ছবি তোলার আগেই তো ওই নীল হারামজাদা আমার ঘাটটা মটকে দিত।
পালাতে পেরেছি এই কত, আবার ছবি। তীব্র আতঙ্ক চেপে ধরেছিল আমায়, দিশেহারা হয়ে পড়েছিলাম। তুমিও ছবি তুলতে পারতে না তখন?
তা ঠিক, আমিও মনে হয় না পারতাম। আতঙ্কিত হয়ে পড়লে মাথা ঠিক থাকে না, তবে তুলে আনা গেলে খুব সুবিধে হতো। রহস্যটার একটা কুল কিনারা করা যেত। আচ্ছা, অদ্ভুত একটা ব্যাপার ভেবে দেখেছো তোমরা? ডিরোর ক্যাসেলের ভূত সূর্য ডোবার আগেই দেখা দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং।
কিন্তু ক্যাসেলের ভিতরে অন্ধকার হয়ে গিয়েছিল, বিড়ালও দেখতে পেত কিনা সন্দেহ।
না, তবুও বাইরে তখন কিন্তু সূর্য ডোবেনি। রাত নামার আগে ভূত বেরিয়েছে এমনটা কিন্তু কখনোই এর আগে শোনা যায়নি। সে যাকে, ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন বাকি ছবিগুলো দেখি। এখন চকচকে আছে সুটটা, মরছে পর্যন্ত পড়েনি কোথাও।
ঠিকই, দু একটা জোড়ায় শুধু মরছে দেখেছি, বাকি পুরো সুটটাই চকচকে। আর এই যে লাইব্রেরির বইগুলো, এগুলো তো ধুলো জমে একেবারে মাখামাখি হয়ে থাকার কথা ছিল।
হালকা ধুলো ছিল, তবে অনেকদিন পড়ে থাকলে যতটা থাকার কথা ততটা নয়।
মমিকেস রাখা কঙ্কালের ছবিটা টেনে নিল কিশোর।
নিজের কঙ্কাল উপহার দেয়া, সত্যি অদ্ভুত।
ঠিক এই সময় বিকট এক শব্দ করে জঞ্জালের স্তূপ থেকে লোহার ভারী কিছু খসে পড়েছে আর আছড়ে পড়েছে ট্রেলারের গায়ে। এর কারণ অর্গান পাইপ আরো জোরে বাজছে এখন।
চাচার কি কান খারাপ হয়ে গেল নাকি আজকে? আর শুইতে পারছি না, বেরিয়ে যেতে হবে।
অপেক্ষা করে রইল রবিন আর মোসা। উচ্ছুক দৃষ্টি টেবিলের ড্রয়ার থেকে তিনটে লম্বা চক বের করে আনল কিশোর। খুব সাধারণ চক, একটা নীল, একটা সবুজ আর অন্যটা সাদা।
এগুলো কেন?
এগুলো আমাদের চিহ্ন রেখে যাবার জন্য।
বলতে বলতেই সাদা চক নিয়ে দেয়ালে বড় একটা প্রশ্নবোধক আঁকলো কিশোর।
সাদা প্রশ্নবোধকটা আমার চিহ্ন, সবুজটা রবিনের আর নীলটা তোমার। কোথাও পথ হারিয়ে ফেললে এই চিহ্ন রেখে যাবো আমরা। কে হারিয়েছি, কোন পথ দিয়ে গিয়েছি, খুব সহজেই বুঝতে পারবো তখন অন্য দুজন। অনুসরণ করাটাও সহজ হবে তখন, বুঝেছ?
দারুণ তো কিশোর, তোমার আসলে কোনো তুলনা হয় না, অনেক সুবিধা এতে।
মোসার কথায় কান দিল না গোয়েন্দা প্রধান কিশোর পাশা।
দেয়াল, দরজার জানলার পাল্লা কিংবা অন্য যে কোনোখানে চক দিয়ে প্রশ্নবোধক আঁকতে পারবো আমরা। অন্য কারো চোখে পড়লেও তেমন কিছুই বুঝবে না, ভাববে হয়তো কোনো দুষ্ট পোলাবানের খেয়াল। অথচ আমাদের কাছে কিন্তু এটা মহামূল্যবান। এখন থেকে যার যার রঙের চক আমাদের নিজেদের সাথে রাখতে হবে, কিন্তু একেবারেই হাতছাড়া করা যাবে না, ঠিক আছে?
মাথা কাত করে সাই জানালো অন্য দুজন।
আর হ্যাঁ, মিস্টার ক্রিস্টোফারের অফিসে আজকে ফোন করেছিলাম সকালে। কেরি জানিয়েছে আগামীকাল সকালে নাকি স্টাফদের নিয়ে মিটিংয়ে বসবেন পরিচালক। তখন সিদ্ধান্ত নেবেন কোন ভুতুরে বাড়িতে ছবির শুটিং করবেন। তার মানে কাল সকালের আগেই তার সঙ্গে দেখা করতে হবে আমাদের। আর তার মানে
না, আমি পারবো না। আমি আর যাবই না টেরর ক্যাসেলে। শিওর ওই বাড়িতে ভূত আছে, কোনো প্রমাণের দরকার নেই আমার। বিছানায় শুয়ে শুয়ে অনেক ভেবেছি এগুলো।
মুসার কথায় কোন রকম ভাবান্তর হল না কিশোরের।
সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, টেরর ক্যাসেলে ভূত থাকলে দেখে ছাড়ব। মিস্টার ক্রিস্টোফার কিন্তু কথা দিয়েছেন আমাদের নাম তিনি প্রচার করবেন, আর এ সুযোগ কিছুতেই আমি হাতছাড়া করব না। তোমাদেরও করা কিন্তু উচিত হবে না। আর বাড়িতে বলে আসবে, আজ রাতে আর নাও ফিরে যেতে পারো, আমরা টেরর ক্যাসেলে আবার ঢুকব, আজই ভেদ করব এর রহস্য।
Entertainment is a must. শুনুন স্বাধীন অডিওবুক।
চাঁদ নেই, গাঢ় অন্ধকারে ডুবে গিয়েছে ব্ল্যাক ক্যানিয়ন, তারার আলোয় আবছা দেখা যাচ্ছে টেরর ক্যাসেলের অবয়ব।
আরে বাপরে, কি অন্ধকার! যা থাকে কপালে, চলো ঢুকে পড়ি।
মুসার হাতে নতুন টর্চ, হাত খরচের পয়সা বাঁচিয়ে কিনেছিল সে। আগের টর্চটা এখনো উদ্ধার করা যায়নি, নিশ্চয় পড়ে আছে মমি কেসের পাশে টেরর ক্যাসেলের লাইব্রেরিতে। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতে শুরু করল দুজন, এক পায়ে ব্যান্ডেজ বাঁধা, সামান্য খোঁড়াচ্ছে কিশোর। অখণ্ড নিরবতা, তাদের পায়ের চাপা শব্দই অনেক বেশি জোরালো মনে হচ্ছে। হঠাৎ কাছের একটা ছোট ঝোপের ভেতরে শব্দ হল, বেরিয়ে ছুটে পালালো কিছু একটা। টর্চের আলো ফেলল মুসা, দেখল একটা খরগোশ।
মানে জানান দিচ্ছে বেটারা, আজ গোলমাল হবে ক্যাসেল। বুদ্ধিমানের মতো আগেই পালিয়ে যাচ্ছে।
কোনো জবাব দিল না কিশোর, বারান্দা পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো, টান দিল হাতল ধরে, এক চুলও নড়ল না পাল্লা।
মুসা এদিকে এসো, হাত লাগাও, দরজাটা আটকে গেছে।
দুজনে চেপে ধরল পিতলের বড় হাতল, জোরে হ্যাঁচকা টান লাগালো, খুলে গেল এক হাতল। টান সামলাতে না পেরে দুজনেই ছিটকে পেছনে পড়ে গেল।
উফ, সরো সরো, পেটের উপরে পড়েছ, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার।
মুসার পেটের উপর থেকে সরে এলো কিশোর, উঠে দাঁড়ালো। মুসা উঠল, টিপে টিপে দেখল কোথাও ভেঙেছে কিনা বুকের পাঁজর।
না, ঠিকই আছে মনে হচ্ছে।
মুসার কথায় কোনো কান নেই কিশোরের, টর্চের আলোয় পরীক্ষা করে দেখছে হাতলটা।
দেখেছো, হাতলের ফুটোগুলোর মধ্যে স্ক্রুগুলো আটকে আছে, সেগুলোর মাথার খাঁজে খোঁচা লাগার দাগ।
খসা লেগেছে হয়তো কোনো কারণে, গত 15 দিনে অনেকবার টানাটানি করা হয়েছে ওকে। পুরনো জিনিস, সইতে পারিনি, খুলে এসেছে একদম।
আমি কিন্তু অন্য কথা ভাবছি, ওগুলো খুলে আসতে সাহায্য করা হয়নি তো, মানে ঢিল করে রাখা হয়নি তো?
খালি সন্দেহ, দরজা খুলতে না পারলে ভেতরে ঢুকবে কি করে, ফিরেই যেতে হবে।
না, ঢোকার অন্য কোনো পথ বের করতে হবে। ওই যে পাশে একটা জানালা, ওদিক দিয়ে ঢোকার চেষ্টা করি, চলো।
বারান্দার এক প্রান্তে চলে এলো দুজন, দেয়ালে বড় বড় জানালা, ফ্রেঞ্চ উইন্ডো, আঙিনার দিকে মুখ করে আছে, ছোট ছয়টা। ঠেলে ঠুলে দেখল ওরা পাঁচটায় ভেতর থেকে আটকানো। একটা পাল্লার ছিটকিনি ভাঙা, আধ ইঞ্চি মতো ফাঁকা হয়ে আছে, ধরে টান দিল কিশোর। খুব বেশি একটা জোর দিতে হলো না, হা হয়ে খুলে গেল পাল্লা। ভেতরে উঁকি দিল সে গাঢ় অন্ধকার। টর্চের আলো ফেলল কিশোর, লম্বা একটা টেবিল চোখে পড়ল, চারপাশে চেয়ার, টেবিলের শেষ মাথায় কয়েকটা বাসন পড়ে আছে।
ডাইনিং রুম, আশা করি এদিক দিয়ে ঢুকতে পারবো ভিতরে।
জানালা টুপকে ভেতরে এসে ঢুকল দুজনে, আলো ফেলে দেখল কি আছে ঘরের ভেতর। দেয়ালের এক পাশে বসানো কাঠের বড় দেয়াল আলমারি, পাশে কয়েকটা তাক।
দরজা তো কয়েকটা, কোন দিক দিয়ে যাব?
ফিরে গেলেই ভালো। ওরে বাপরে বাপ,
কথা বেরোল না আর।
গলা টিপে ধরেছে যেন কেউ।
কি কি হলো?
কাছে সরে এলো কিশোর।
ওই যে ওটা।
মুসার নির্দেশিত দিকে তাকালো কিশোর, স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে, আবছা আলোয় দেখল লম্বা একটা মেয়ে তাকিয়ে আছে তাদের দিকে। পরনে 300 বছর আগের পোশাক, গলায় দড়ির ফাঁস লাগানো, দড়ির অন্য মাথা বুকের উপর দিয়ে ঝুলছে আর নেমে এসেছে মাটিতে। অপলক চেয়ে আছে মুসা আর কিশোর, মেয়েটাও তাকিয়ে আছে দুই গোয়েন্দার দিকে। মুসা ধরেই নিয়েছে ওটা পেতাত্তা, বাড়ি ছিল ইংল্যান্ডে, ফাঁসি দিয়ে মরেছে, ওই যার কথা বলেছিল হ্যারি প্রাইস। দীর্ঘ কয়েকটা মুহূর্ত নিরবতা কাটিয়ে কিশোর বলল,
আমি বলা মাত্র সরাসরি ওটার উপর আলো ফেলবে, ঠিক আছে? হ্যালো।
মেয়েটা নড়ে উঠল, সঙ্গে চকচকে কোনো কিছু, একই সঙ্গে ঘুরে গেল দুটো টর্চ। কিন্তু কোথায় মেয়ে? একটা বড় আয়নার উপর আলো পড়েছে আর সে আলোয় প্রতিফলিত হয়ে এসেছে দুজনের চোখে।
আয়না, তার মানে আমাদের পিছনে রয়েছে মেয়েটা।
মুসা বই করে ঘুরে পেছনে আলো ফেললো, কিন্তু কোনো মেয়েই নেই, শুধু দেয়াল।
চলে গেছে, আমিও যাচ্ছি, এই ভূতেরা দেয়ার আমি নেই।
মুসা দাঁড়াও।
সঙ্গীর হাত চেপে ধরল কিশোর।
আয়নার দিকে চেয়েছিলাম আমরা, মেয়েটা নয়, চোখের ভুলও হতে পারে, বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, আরো সাবধান হওয়া উচিত ছিল আমাদের।
ক্যামেরা তো তোমার কাঁধেই, ছবি তুললে না কেন?
ভুলেই গিয়েছিলাম ক্যামেরাটার কথা, মনে থাকলেও অবশ্য লাভ হতো না, ছবি তো আর ওঠে না ভূতের, ওরা তো অশরীরী, আর অশরীরীর প্রতিবিম্ব হয় না, মানে দাঁড়াচ্ছে সে অশরীরী না, আয়নার ভেতরে ছিল। তাই বা বিশ্বাস করি কি করে, আয়না ভূতের কথা তো কখনো শুনিনি। ইস, আবার যদি দেখা দিত মেয়েটা।
দেখা না দিলেই ভালো, আর দাঁড়িয়ে থেকে লাভ কি হবে, কি দেখবে? টেরোরিস্টের ভূত আছে, এটা তো প্রমাণই হয়ে গেল। চলো ফিরে গিয়ে সব জানাই মিস্টার ক্রিস্টোফারকে।
আরে এক্ষুনি ফিরে যাওয়ার কি আছে, মাত্র তো এলাম, আরো অনেক কিছু জানার আছে। নীলভূতকে না দেখে যাব না আজকে, ছবি আমি তুলবই ওটার।
কিশোর ভয় পাচ্ছে না, সে এত ঘাবড়াচ্ছে কেন, নিজেকে ধমক লাগাল মুসা। তারপর কিশোর কাঁধ ঝাঁকিয়ে বলল,
ঠিক আছে, আচ্ছা এক কাজ করলেই তো পারি, এ ঘর থেকে আমরা কিন্তু চিহ্ন রেখে যেতে পারি আমাদের।
ঠিক বলেছ, হলো কি আমার, সব খেলে ভুলে যাচ্ছি।
খোলা জানালাটার কাছে এগিয়ে গেল কিশোর, এটা দিয়েই ঢুকেছিল ওরা, পাল্লায় বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকল, ডাইনিং টেবিলে আঁকল একটা, তারপর গিয়ে দাঁড়ালো আয়নার সামনে প্রশ্নবোধক আঁকার জন্য।
আমরা যে এই ঘরে ছিলাম এখন জানতে পারবে হ্যানসন আর রবিন।
আমরা ফিরে না গেলে তখন তো?
জবাব দিল না কিশোর, আয়নায় প্রশ্নবোধক আঁকার চেষ্টা করল, প্রথমবারে চকের দাগ ঠিক মতো বসল না, দ্বিতীয়বার জোরে চাপ দিতেই আটকে গেল। সঙ্গে সঙ্গে ঘটল অদ্ভুত এক কাণ্ড, নিঃশব্দে পেছনে সরে গেল আয়না দরজার পাল্লার মতো, ওপাশে প্যাসেজ গাঢ় অন্ধকারে ঢাকা। অবাক চোখে অন্ধকার প্যাসেজের দিকে তাকিয়ে আছে দুই গোয়েন্দা।
আয়নার পেছনে লুকানো, ভেতরে ঢুকবো, দেখবো কি আছে।
মুসার প্রতিবাদ করার আগেই প্যাসেজে পা রাখল কিশোর, টর্চের আলোয় দেখা গেল সরু লম্বা একটা প্যাসেজ, দুপাশে অমসৃণ পাথরের দেয়াল, প্যাসেজের শেষ মাথায় একটা দরজা।
মুসা এসো, কোথায় আমাদেরকে প্যাসেজটা নিয়ে যায় সেটা দেখি।
দ্বিধায় পড়ে গেল মুসা, প্যাসেজে ঢোকাটা মোটেই পছন্দ হচ্ছে না তার, এদিকে অন্ধকার ঘরে একা থাকতেও মন চায় না, শেষে ঢুকেই পড়ল। আলো ফেলে দুপাশের দেয়াল দেখল কিশোর, আয়না বসানো দরজাটা পরীক্ষা করল, সাধারণ দরজা, কাঠের পাল্লা, একপাশে পাল্লার সামনে একটা আয়না বসানো, তবে কোনো নব নেই, কোনো ছিটকিনি নেই।
আশ্চর্য, বন্ধ করে আবার খোলে কি করে? নিশ্চয়ই গোপন কোনো মেকানিজম আছে এটার ভেতর।
ঠেলা দিয়ে পাল্লাটা বন্ধ করে দিল কিশোর, মোলায়েম একটা ক্লিক করে আটকে গেল পাল্লা।
সেরেছে, বন্দী হয়ে গেলাম একদম।
আপন মনেই মাথা দোলালো কিশোর, পাল্লার ধারে আঙুল চালিয়ে দেখল কোনো খাজ আছে কিনা যেটা ধরে টান দেওয়া যায়, কিন্তু কিছুই নেই। দরজার ফ্রেম পাল্লা একেবারে মসৃণ, ফ্রেমের মধ্যে নিখুঁত ভাবে বসে গিয়েছে পাল্লাটা, কোনো ফাঁকা নেই।
কোনো না কোনো উপায় তো আছেই খোলার, ওপাশ থেকে তো খুব সহজেই খুলে গেল, ব্যাপারটা কি
সেটা তুমি বোঝো। আবার সহজে খুলে গেলেই বাঁচি, বেরিয়ে যেতে চাই আমি।
তেমন জরুরি অবস্থায় পড়লে ভেঙে বেরোতে পারবো, কাঠটা খুব বেশি পুরু না, ভাঙার দরকার পড়বে বলে মনে হয় না। প্যাসেজের আরেক দিক দিয়ে পথ তো রয়েছে।
কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মোসা, ঘুরে রওনা হয়ে গিয়েছে গোয়েন্দা প্রধান। দুপাশের দেয়ালে আঙুলের গাঁট দিয়ে টোকা দিচ্ছে কিশোর, এক পা দুপা করে এগিয়ে চলেছে।
শুনতে পাচ্ছ?
হঠাৎ থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে পড়ল মোসাও, কান পাতল, অর্গান বাজছে, বহুদূর থেকে ভেসে আসছে যেন শব্দটা। প্রচণ্ড কাপা কাপা, সেই সঙ্গে মিশেছে তীক্ষ্ণ ক্যাচকোচার চাপা চিৎকার। এর আগের বার যেমন শুনেছিল মোসা, ঠিক তেমনই, কোনো পরিবর্তন নেই।
নীল ভূত, অর্গান বাজাচ্ছে।
একদিকের দেয়ালে কান চেপে ধরল কিশোর, এভাবে রইল দীর্ঘ এক সেকেন্ড। তারপর সরে এসে কিশোর বলল,
যেন দেয়াল ভেদ করে আওয়াজটা আসছে।
মানে কি?
দেয়ালের ঠিক উপাশে আছে অর্গানটা, আমার তাই ধারণা। যে করেই হোক, আজ ওর ছবি তুলবই, সম্ভব হলে কথাও বলবো।
কথা বলবে?
যদি ধরতে পারি তো।
আমরা ধরার আগেই যদি আমাদেরকে ধরে ঘাড় মুটকে দেয়?
সে ভয় কম, এ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি ওটা, সেটা রেকর্ডে নেই। এর ওপর অনেকখানি নির্ভর করছি আমি, বাসায় বিছানায় শুয়ে শুয়ে ঘুরিয়ে ফিরে অনেকভাবে চিন্তা করেছি। তখন একটা ধারণা জন্মেছে মনে, সেটা পরীক্ষা করে দেখবো আজ, আর খানিক পরেই জানবো ধারণাটা ঠিক কিনা।
যদি ভুল হয়, হঠাৎ যদি আজ ঠিক করে পুত্তা তার দলের লোক বাড়াবে, তাহলে
তখন মেনে নেব ভুল করেছি।
কিশোর, আমার কেমন যেন লাগছে।
আমারও, কিন্তু
চলো পালাই, দুজনে ছুটে গিয়ে ধাক্কা দিলে ভেঙে যাবে পাল্লা, লাগাবো ছুট?
না, অস্বস্তি ভয় কিংবা আতঙ্ক কিন্তু কারো কোনো ক্ষতি করে না, এগুলো এক ধরনের অনুভূতি। আতঙ্কিত হয়ে উল্টো পাল্টা কিছু করে না বসলে তোমার কোনো ক্ষতি হবে না।
জবাবে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মোসা, অদ্ভুত এক পরিবর্তন ঘটেছে প্যাসেজে। বাজনার শব্দ আর নিজেদের কথাবার্তায় মগ্ন থাকায় এতক্ষণ খেয়াল করেনি ব্যাপারটা। কুয়াশা, আজব এক ধরনের ধোয়াটে কুয়াশার উদয় হয়েছে হঠাৎ। মেঝেতে কুয়াশা, দেয়ালের ধার ঘেঁষে কুয়াশা, সিলিংয়ে কুয়াশা, উপরে নিচে আলো ফেলল মোসা। উজ্জ্বল আলোই দেখা গেল পাক খাচ্ছে, কেমন যেন কুণ্ডলি পাকিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কোথা থেকে এসেছে ঠিক বোঝা গেল না, তবে বেড়েই চলেছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর অদ্ভুত কিছু আকৃতি দেখতে পেল সে।
দেখো দেখো, বিচ্ছিরি সব মুখ, ওই ওই যে একটা ড্রাগন, একটা বাঘ, ওরে বাপরে বাপ, ভয়ানক এক জলদস্যু।
থামো, আমিও দেখতে পাচ্ছি ওসব। ছাদে বসে মেঘের দিকে তাকালেও তুমি কিন্তু দেখতে পাবে এই কাণ্ডটা। এই কুয়াশা কোনো ক্ষতি করবে বলে আমার মনে হয় না, তবে আতঙ্ক আসছে।
সঙ্গীর হাতে হাতের চাপ বাড়ালো কিশোর, কিশোরের হাত চেপে ধরল মোসা, ঠিক বলেছে গোয়েন্দা প্রধান। হঠাৎ তীব্র আতঙ্ক এসে ভর করল মনে, ছড়িয়ে পড়তে লাগল যেন সমস্ত শরীরে, পায়ের তালু থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায়। অদ্ভুত শিরশিরে এক অনুভূতি চামড়ায় কুচকে যাবে যেন ছুটে পালাতে চাইছে সে। শক্ত করে তার হাত ধরে রেখেছে কিশোর, কোনোভাবে যেতে দিচ্ছে না। ঠিক একই রকম অনুভূতি হচ্ছে কিশোরেরও, কিন্তু পাথরের মতো অটল দাঁড়িয়ে আছে সে। আতঙ্কের এক স্রোতের মধ্যে দাঁড়িয়ে আছে যেন দুই গোয়েন্দা। খেয়াল করল কুয়াশা বাড়ছে, আরো ঘন হচ্ছে, কুণ্ডলি পাকাচ্ছে, ঘুরছে, ফিরছে আর ভেসে বেড়াচ্ছে বাতাসে, সৃষ্টি করছে সব আজব আজব আকৃতি।
কুয়াশা দঙ্ক, অনেক বছর আগে এখানে ঢুকে এর কবলে পড়েছিল কে একজন, রেকর্ডে সেটা আছে। লোক তাড়ানোর শেষ অস্ত্র টেরর ক্যাসেলের এটা। চলো তো ওপাশ দিয়ে বেরিয়ে পড়ি, এবার নীলভূতকে ধরতে হবে। ও হয়তো ভেবে বসে আছে, এতক্ষণে ভয়ে অবশ হয়ে গিয়েছে আমরা।
আমি যাব না, আমার শরীর অবশ আসছে, কিছুতেই পা নাড়াতে পারছি না আমি,
কিশোর কিছু একটা ভেবে বলল।
শোনো খামোখা ভয় পেও না, বাসায় বসে চিন্তা ভাবনা করে কি বুঝেছি আমি জানো? বুঝেছি টেরর ক্যাসেল সত্যি ভূতুরে।
সে কথাই তো তোমাকে বোঝাতে চেয়েছি এতদিন।
তবে ভূতুরে করে তোলার পেছনে রয়েছে একজন মানুষ, জীবন্ত মানুষ, জন ফিলবি নিজে, যে আত্মহত্যা করেছে বলে লোকের ধারণা।
বলো কি?
এতই অবাক হয়েছে মুসা, আতঙ্ক ভুলে গিয়েছে।
ঠিকই বলছি, ভূত সে যে এতগুলো বছর বাস করে আসছে টেরর ক্যাসেলে, লোককে ভয় দেখিয়ে তাড়িয়েছে।
কিন্তু তা কি করে হয়? আমরাও কয়েকবার ঢুকলাম ক্যাসেলে, কখনো তার দেখা পাইনি। তাছাড়া খাবার লোকের চোখে এড়িয়ে কি করে জোগাড় করে
সেটা জানি না, দেখা হলে জিজ্ঞেস করব। আসলে লোককে ভয় দেখিয়ে তাড়ানো পর্যন্তই, এর বেশি কিছু কিন্তু সে করে না, কারো কোনো ক্ষতিও করে না। ক্যাসেলটা তার দখলে থাকলেই বোধহয় খুশি। কি আতঙ্ক গেছে?
আরে হ্যাঁ চলে গেছে, আর ভয় পাচ্ছি না, পাও উঠছে, যেদিকে নিয়ে যাবে যাব।
চলো তাহলে নীলভূতের সঙ্গে দেখা করি।
পা বাড়ালো কিশোর, পেছনে চলল মোসা, ভয় কেটে গিয়েছে। অবাক হয়ে ভাবছে এতগুলো বছর একা একা টেরর ক্যাসেলে কি করে বাস করল জন ফিলবি। আরো অনেক প্রশ্ন এসে ভিড় করছে মনে, কিন্তু জবাব খুঁজে পাচ্ছে না সেগুলোর। প্যাসেজের শেষ মাথায় দরজার কাছে চলে এলো দুই গোয়েন্দা। অবাক কাণ্ড, ধাক্কা দিতেই খুলে গেল পাল্লা। ওপাশে গাঢ় অন্ধকার, কি আছে না আছে আলো না জেলে বোঝার উপায় নেই। হঠাৎ বেড়ে গেল বাজনার শব্দ, দেয়ালে প্রতিহত হচ্ছে, একটা বড় ঘরে এসে দাঁড়িয়েছে ওরা।
প্রজেকশন রুম, আলো জেলো না, চমকে দিতে হবে ওকে।
দেয়ালের ধার ঘেঁষে পাশাপাশি এগিয়ে চলল দুই গোয়েন্দা। একটা কোণে এসে ঠেকল, হঠাৎ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল মোসা, নরম হালকা কিছু একটা তার মুখ পেঁচিয়ে ধরেছে। টেনে সরাতেই গিয়ে বুঝল মখমলের ছেঁড়া পর্দার কাপড়। কোন ঘুরে আবার এগোতে শুরু করেছে, কয়েক পা এগোতেই থমকে দাঁড়ালো কিশোর, হাত চেপে ধরল মোসা। ভাঙা অর্গানের সামনে নড়াচড়া করছে ম্লান নীল আলো। অন্ধকারে বুঝতে পারল মোসা, ক্যামেরা প্রস্তুত করে আছে কিশোর পাশা।
পাটি পিটি ভেয়ে গোবে, ওর ঠিক পেছনে গিয়ে দাঁড়াবো আমরা, তারপর ছবি তুলব।
কাপা কাপা আলোটার দিকে তাকিয়ে রইল মোসা। হঠাৎই দুঃখ হলো জন ফিলবির জন্য, বেচারা এতগুলো বছর নিরাপদে কাটিয়ে বুড়ো বয়সে একটা ধাক্কা খাবে, মুখোশ খুলে যাবে টেরর ক্যাসেলের ভূতের।
ওকে ভয় পাইয়ে দিতে হবে, নাম ধরে ডাকলেই তো পারি, বুঝাতে পারি আমরা ওর শত্রু নই, বন্ধু।
ভালো কথা, তবে এখন না, আরো কাছে গিয়ে তারপর ডাকব। মিস্টার ফিলবি, মিস্টার ফিলবি, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, বন্ধু।
কিন্তু কিছুই ঘটল না, বেজেই চলল অর্গান, কাঁপতে থাকল নীল আলো। আরো কয়েক পা এগিয়ে আবার ডাকল কিশোর,
মিস্টার ফিলবি, আমি কিশোর পাশা, আমার সঙ্গে মুসা আমান, আপনার সঙ্গে শুধু কথাই বলতে চাই আমরা।
থেমে গেল বাজনা, জোরে কেঁপে উঠল একবার আলো, তারপর চলতে শুরু করল, ধীরে ধীরে উঠে যাচ্ছে উপরের দিকে, ছাদের কাছে গিয়ে ঝুলে রইল। আলোটার দিকে তাকিয়ে আছে কিশোর আর মুসা। এই সময় টের পেল কেউ একজন এসে দাঁড়িয়েছে তাদের পেছনে। ওরা কিছু বুঝে ওঠার আগেই ঘটল অদ্ভুত এক ঘটনা। ক্যামেরা হাতেই ধরা রইল কিশোর, জ্বলে উঠল মোসার হাতের টর্চ, জালে আটকা পড়ে গেল দুজনেই। মাথার উপর থেকে নেমে এসেছে জাল, এতটাই আচমকা কিছু করবারই সুযোগ পেল না দুই গোয়েন্দা। কাছেই দাঁড়িয়ে আছে দুজন আরব। ছুটতে গেল মুসা, জালের খোপে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল কার্পেটে ঢাকা মেঝেতে। পিছিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করল জালের তলা থেকে, কিন্তু পারল না, আবারও পেঁচিয়ে গেল। জালে আটকা পড়লে মাছের যেমন লাগে ঠিক তেমনটাই অনুভব করতে পারল সে।
কিশোর, আমাকে ছাড়ো।
কোনো সাড়া এলো না। ঘাড় ঘোরালো মুসা, হাতের টর্চটা আবার জ্বালালো, বুঝল কিন্তু সাড়া দিল না কিশোর। আরেকটা জালে তারই মতো আটকে পড়েছে কিশোর। ময়দার বস্তার মতো তাকে তুলে নিয়েছে দুই আরব, একজন ধরেছে পায়ের দিকে, আরেকজন ধরেছে কাঁধ। এগিয়ে যাচ্ছে দরজার দিকে। জালের ভেতর আটকা পড়ে ছটফট করছে মুসা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হল, গড়াগড়ি করে ছাড়াতে গিয়েও আরো জড়িয়ে ফেলল নিজেকে। চিত হয়ে পড়ে রইল মুসা। ছাদের কাছে এখনো আছে নীল আলো। গোয়েন্দা সহকারীর করুণ অবস্থা দেখে নীরব হাসিতে ফেটে পড়েছে যেন। ম্লান হতে হতে একসময় মিলিয়ে গেল নীল আলো। গাঢ় অন্ধকার চেপে ধরল যেন মুসাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল সে আরেকবার, কিন্তু পারল না। এবারও বেশি শক্ত হল জালের জট। হাতের টর্চ খসে পড়েছে, খুঁজে বের করার উপায় নেই। বুড়ো এক অভিনেতাকে ধরতে এসে নিজেরাই ধরা পড়ে গিয়েছে। খুব সুবিধের লোক মনে হল না দুই আরবকে। ওরাও তাদের জন্য অপেক্ষা করছিল অন্ধকারে। হ্যানসন আর রবিনের কথা ভাবল মুসা। গিরিপথের বাঁকের ওপাশে অপেক্ষা করছে ওরা। ওদের সঙ্গে কি আর কখনো দেখা হবে না? আর কোনোদিন কি বাড়ি ফিরতে পারবে না সে? বাবা মায়ের সঙ্গে কোনোদিন কি দেখা হবে না? জীবনে এমন বিপদে কোনো দিন পড়েনি মুসা। ঠিক এই সময় দেখা গেল আলো। এগিয়ে আসলো হেলে দুলে। কাছে এসে দাঁড়ালো লম্বা একটা লোক, হাতে একটা বৈদ্যুতিক লণ্ঠন সিল্কের আলখেল্লা গায়ে। একটু ঝুঁকল লোকটা, হাতের লণ্ঠন তুলে ভালো করে দেখল মুসাকে। নিষ্ঠুর এক জোড়া চোখ কেমন ঘোরাতে চাহনি।
বোকা ছেলে,
ঝক ঝক করে উঠল তার সোনার দাঁত।
আর সবার মতো ভয় পেয়ে চলে গেলেই ভালো করতে, এখন মরবে।
জবাই করার ভঙ্গিতে নিজের গলায় আঙ্গুল চালালো লোকটা। ঘড় ঘড়ে একটা আওয়াজ করল, ইঙ্গিতটা বুঝল মুসা। দুরু দুরু করে উঠল তার বুকের ভেতর।
কে কে আপনি, এখানে কি করছেন?
কি করছি? পাতা লেগেলেই বুঝতে পারবে।
লণ্ঠন নামিয়ে রাখল লোকটা, উবু হয়ে দু হাতে ধরে তুলে নিল মুসাকে, যেন একটা কোলবালিশ। এমনই ভাবে কাঁধে ফেলল মুসার ভারী দেহটা। লণ্ঠন আবার হাতে তুলে নিয়ে এগুলো যেদিক থেকে এসেছিল ঠিক সেদিকেই। কাঁধে ঝুলে কোথায় নিয়ে চলেছে বুঝতে পারল না মুসা। একটা দরজা পেরোলো লোকটা, প্যাসেজ পেরোলো, একটা সিঁড়ির মাথায় এসে পৌঁছালো, ঘুরে ঘুরে নেমে গিয়েছে সিঁড়ি। নেমে চলল লোকটা, অনেক ধাপ পেরিয়ে একটা করিডোরে এসে পৌঁছালো। ঠান্ডা বাতাস কেমন যেন ভেজা ভেজা। করিডোর পেরোলো, আরো একটা দরজা পেরিয়ে এসে ছোট্ট একটা ঘরে ঢুকল। জেলখানার সেলের মতো একটা ঘর, নিশ্চয় মাটির তলায়, অনুমান করল মুসা। দেয়ালে গাথা মরুচে পড়া কয়েকটা রিং আর কয়েকটা বোল্ট, সাদা বস্তার মতো কি একটা যেন পড়ে আছে এক কোণে। কাছে বসে আছে একজন আরব, বিশাল এক ছুরিতে শান দিতে ব্যস্ত সে।
আফজাল কোথায়? তাড়াতাড়ি করা দরকার আমাদের।
ধপাস করে সাদা বস্তাটার পাশে নামিয়ে রাখলো মুসাকে।
কিছুই করার দরকার নেই, এই ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যাব। কেউ কখনো খুঁজে পাবে না ওদেরকে, মরে ভূত হয়ে যাবে শিগগিরই। টেরর ক্যাসেল আগলে রাখবে, মন্দ হবে না। তবে ছুরিটায় কষ্ট করে শান দিয়েছি, একটু ব্যবহার না করলে কেমন দেখায়।
মুসা দেখল বুড়ো আঙুলের ছুরির ধার পরীক্ষা করছে আরব লোকটা। সামান্য নড়ে উঠল সাদা বস্তা, আর চোখে দেখল মুসা, বুঝল ওটা বস্তা নয়, জালে আটকানো গোয়েন্দা প্রধান কিশোর পাশা।
বড় দেরি করছে, যাই দেখি সিলভিয়া কোথায়।
উঠে দাঁড়িয়ে ছুরিটা ঢুকিয়ে রাখল কোমরের খাবে, একবার তাকালো মেঝেতে পড়ে থাকা ছেলে দুটোর দিকে, তারপর আলখেল্লাধারীকে বলল,
এসো আমার সঙ্গে, গোপন পথটা পরিষ্কার করতে হবে। আমরা এসেছিলাম, তার কোনো প্রমাণ থাকা চলবে না, এদেরকে নিয়ে ভাবনা নেই, বেরোতে পারবে না জাল থেকে, তাড়াতাড়ি করা দরকার আমাদের।
লণ্ঠনটা দেয়ালের বোল্ড রিংয়ে ঝোলালো, আলো পড়েছে এখন ছেলে দুটোর উপরে। বেরিয়ে গিয়েছে লোক দুটো, মিলিয়ে গেল ওদের পায়ের আওয়াজ, ভারী পাথর ঘষা লাগার আওয়াজ হল, তারপর সব চুপচাপ।
মুসা, ঠিকঠাক আছো?
ঠিকঠাক বলতে কি বোঝাতে চাইছো? আটটার ভাঙিন, এতটুকু ঠিক আছে।
যাক ভালো, বোকার মতো তোমাকে বিপদে এনে ফেললাম, নিজের বুদ্ধির ওপর খুব বেশি ভরসা করে ফেলেছিলাম আমি।
খামুখা ভেবে মন খারাপ করো না, একদল ডাকাত এসে আস্তানা করেছে টেরর ক্যাসেলে, এটা কি করে জানবো আমরা? কোনো প্রমাণ তো পাওয়া যায়নি।
আমি তো শিওর ছিলাম টেরর ক্যাসেলের সবকিছুর মূলে শুধু জন ফিলবি, কল্পনাই করতে পারিনি যে আর কেউ থাকতে পারে। যা হবার হয়ে গেছে, ওসব নিয়ে আর ভেবে লাভ নেই। তা হাত পা নাড়াতে পারছো কিছু?
পারছি, শুধু বা হাতের কোড়ে আঙ্গুল।
আমি আমার ডান হাতটা নাড়াতে পারছি, নিজেকে ছাড়াতে পারবো বলে মনে হয়। ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা একটু দেখো তো।
কাত হয়ে পড়ে আছে কিশোর, মুসা আছে জিত হয়ে, শরীরটাকে মাছের মতো বাঁকিয়ে চুড়িয়ে অনেক কষ্টে কাত হলো। কিশোরের পিঠ এখন তার দিকে, কোমরের বেল্টে আটকানো সুইচ সুইটা খুলে ফেলতে পেরেছে কিশোর। বিভিন্ন আকারের ছোট বড় আটটা ব্লেড, ছোট্ট একটা স্ক্রুড্রাইভার আর একটা কাঁচিও লাগানো আছে বিশেষ কায়দায়। কাঁচি দিয়ে জালের কয়েকটা ঘর কেটে ফেলল কিশোর, কাটা জায়গা দিয়ে বের করতে পেরেছে কিশোরের ডান হাত।
বা পাশে কাটতে পারো কিনা দেখো, ওই হাতটা বের করতে পারলেই কেল্লা ফতে।
ছোট কাঁচি, নাইলনের শক্ত সুতোয় তৈরি জাল, এগোতে চাইছে না কাজ, তবু থামল না কিশোর, চেষ্টা চালিয়ে গেল, শেষ পর্যন্ত মুক্ত করে ফেলল দুই হাত। কোমরের কাছে কাটা শুরু করল, নিচের দিকে ফুট খানেক কেটে ফেলেছে। ঠিক এই সময় শোনা গেল পায়ের শব্দ, তাড়াতাড়ি কাটা জায়গাটা টেনে পিঠের দিকে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল সে। হাত ঢুকিয়ে নিল জালের ভেতর, কয়েক মুহূর্ত পরেই ঘরে এসে ঢুকল এক বুড়ি, হাতে বৈদ্যুতিক লণ্ঠন, পরনে জিপসি আলখেল্লা, কানে সোনার বড় বড় রিং।
বেশ বেশ।
লণ্ঠন তুলে দেখল বুড়ি, হঠাৎই তার মনে হল বড় বেশি স্থির হয়ে আছে ছেলে দুটো। কোনো কথা বলছে না, নড়ছে না, চড়ছে না। তারপর সন্দেহ হল, মুসার কাছে এসে দাঁড়ালো, সন্দেহজনক কিছু দেখল না, ঘুরে কিশোরের পাশে গিয়ে দাঁড়ালো।
তুমি একটু কাঁথাও তো বাছা, কি পারছ না? বেশ, এই যে, এই যে আমি সাহায্য করছি।
জালের কাটা জায়গাটা দেখে ফেলল বুড়ি, কিশোরের ডান হাতের কবজি চেপে ধরল, মোচড় দিয়ে মুঠো থেকে ছুরিটা নিয়ে নিল।
বাহ, চমৎকার! তা পালানোর চেষ্টা করছিলে ছানারা?
হঠাৎ গলা চড়িয়ে ডাকল সে,
সিলভি, সিলভি!
আসছি,
দড়ি নিয়ে এসো, শক্ত করে বাঁধতে হবে ছানা দুটোকে, নইলে উড়ে যাবে।
সাড়া এলো মহিলা কণ্ঠে। খানিক পরেই লম্বা একটা মেয়ে এসে দাঁড়ালো দরজায়, হাতে দড়ির বান্দিল, অসহায় ভাবে তাকিয়ে সব কিছু দেখল মোসা। কোনো সাহায্যই করতে পারল না বন্ধুকে। কিশোরের মাথা, গলা আর পিঠের জাল কাটল ওরা প্রথমে, দুহাত পিঠের কাছে নিয়ে শক্ত করে বাঁধল দড়ি, টেনে হিচড়ে জাল খুলে নিল, তারপর বাঁধল পা, কবজির বাঁধনের উপর কয়েক টুকরো দড়ি বাঁধল, একটা রিং বোল্টের সঙ্গে বেঁধে দিল দড়ির আরেক মাথা। লম্বা এক টুকরো দড়ি দিয়ে বাঁধা হল মুসাকে, ওর জালটা কাটা নেই কোনো জায়গায়, কাজেই জাল ছাড়িয়ে নেবার দরকার মনে করল না বুড়ি। উপর দিয়ে ঘুরিয়ে আনল কয়েক প্যাচ, বেঁধে দিল দড়ির দুই প্রান্ত।
আর পালাতে পারবে না ছানারা, বেরোতে পারবে না এখান থেকে, ওরা জবাই করে ফেলতে চাইছে, কিন্তু তার দরকার হবে বলে মনে হয় না। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেলে এই পাতাল থেকে কখনোই আর বেরোতে পারবে না এরা।
আমার তো খুব দুঃখ হচ্ছে ওদের জন্য, চেহারা দেখে তো ভালো ছেলেই বলে মনে হচ্ছে।
হয়েছে, অনেক হয়েছে, খামোখা দরদ দেখিও না তো। সবাই একমত হয়েছে ওদেরকে ছেড়ে দেয়া চলবে না, দলের সবার বিরুদ্ধে যেতে পারো না তুমি। চলো চলো, কেটে পড়ি চলো, সময়ই তো নেই হাতে, চিহ্ন গুলো সব মুছে দিয়ে যেতে হবে। আবার
দেয়ালে ঝোলানো লণ্ঠনটা নামিয়ে নিল বুড়ি, তারপর বেরিয়ে গেল। মেঝেতে রাখা লণ্ঠনটা তুলে ছেলে দুটোর দিকে একবার তাকালো মেয়েটা।
আচ্ছা, এখানে কেন এলে তোমরা? কেন আর সবার মতন দূরে থাকলে না? অর্গানের বাজনা একবার শুনেই পালায় লোকে, আর কখনো ফেরে না, কিন্তু তোমরা ঠিক ফিরে এলে আবার।
তিন গোয়েন্দা কখনো হাল ছাড়ে না, যাবার আগে একটা প্রশ্নের জবাব দেবে।
কি?
এখানে কি ধরনের কুকাজ করছো তোমরা? কিসের দল?
বাহ, সাহস আছে তোমাদের ছেলে। কুকাজ না, হ্যাঁ কুকাজি, আমরা স্মাগলার, এশিয়ার বিভিন্ন দেশ থেকে দামি জিনিসপত্র স্মাগলিং করি আমি, বিশেষ করে মুক্ত। টেরর ক্যাসেল আমাদের হেডকোয়ার্টার, লোকে জানে ভুতুরে বাড়ি, ধারে কাছেও ঘেসে না, লুকানোর দারুণ একটা জায়গা, বহু বছর ধরে আছি আমরা এখানে।
কিন্তু এই বিচিত্র পোশাক পরে আছো কেন? যেন সার্কাসের সং, লোকের নজরে পড়ে যাবে তো সহজে।
আমাকে দেখলে তো নজরে পড়বে, একটার জায়গায় তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলেছি, এবার যেতে হচ্ছে, গুড বাই।
লণ্ঠন হাতে বেরিয়ে গেল মেয়েটা, শব্দ তুলে বন্ধ করে গেল সেলের দরজা। ঘুটঘুটে অন্ধকার চেপে ধরল দুই গোয়েন্দাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুসার।
কিশোর, চুপ করে আছো কেন? কিছু বলো, নাহলে পাগল হয়ে যাবো আমি। যা নীরব।
ভাবছিলাম, খাপে খাপে মেলাতে চাইছি কিছু ব্যাপার।
ভাবছিলে এই সময়?
হ্যাঁ। আচ্ছা, তুমি খেয়াল করেছ এখান থেকে বেরিয়ে ডাইনে ঘুরেছে জিপসি কাটি, ওদিকে করিডোর ধরে এগিয়েছে।
তাতে কি?
মানে আমরা যেদিক দিয়ে এসেছি ঠিক তার উল্টো দিকে গেল। সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠেনি সে, আরো পাতালে নেমেছে। এর মানেটা কি? মাটির তলা দিয়ে বেরোনোর কোনো গোপন পথ আছে, কিংবা গোপন সুড়ঙ্গ? ওই পথে বেরোলে কিন্তু কোনো লোকের চোখে পড়বে না।
কিশোরের মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে অবাক না হয়ে পারল না মুসা। পাতালের এই সেলে এই বিপদে থেকেও ঠিক খাটিয়ে নিচ্ছে মগজের ধূসর কোষগুলোকে।
অনেক কিছুই তো ভাবছ, এখান থেকে কি করে বেরোনো যায় এমন কিছু ভেবেছ?
না, ভেবে লাভ নেই। পরিষ্কার বুঝতে পারছি বাইরের সাহায্য ছাড়া এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই আমাদের। বাস্তবকে স্বীকার করে নেয়াই ভালো। আমাকে ক্ষমা করুন স্যার, আমার ভুলের জন্যই এরকমটা ঘটল।
চুপ করে রইল মুসা। বলার কিছু নেই, কি বলবে? ঘুটঘুটে অন্ধকার, অখণ্ড নীরবতা, কাছেই কোথাও হুটোপুটি করছে একটা ইঁদুর, শোনা যাচ্ছে তার শব্দ, আর একটা একঘেয়ে শব্দ কানে আসছে। সময় নিয়ে খুব আস্তে আস্তে পড়ছে পানির ফোঁটা, এটা তারই শব্দ।
Entertainment is a must. Shunun Shadhin audiobook.
উদ্বিগ্ন হয়ে উঠেছে রবিন আর হ্যানসন। এক ঘন্টা হলো মোসা আর কিশোর গিয়েছে, ফেরার কোনো নাম নেই। প্রতি পাঁচ মিনিট পর পর রোলস রয়েস থেকে বেরিয়ে আসছে রবিন, ব্ল্যাক ক্যানিয়নের দিকে তাকাচ্ছে বন্ধুরা আসছে কিনা সেটা দেখার জন্য। আর প্রতি দশ মিনিট পর পর বেরোচ্ছে হ্যানসন।
মাস্টার রবিন, আমার মনে হয় এবার যাওয়া উচিত ভেতরে।
কিন্তু গাড়ি ফেলে যাবার তো হুকুম নেই আপনার, আপনি তো বলেছিলেন চোখের আড়াল করাও নিষেধ।
সে হোক, মানুষের জীবনের কাছে এই রোলস রয়েস তো আর কিচ্ছু না, আমি ওদের খুঁজতে যাব।
গাড়ি থেকে বেরিয়ে এলো হ্যানসন, বুট খুলে একটা বৈদ্যুতিক লণ্ঠন বের করল, পাশে এসে দাঁড়িয়েছে রবিন। রবিন হ্যানসনের দিকে তাকিয়ে বলল,
চলুন তাহলে আমিও যাব।
ঠিক আছে, আসুন যাই।
বুট বন্ধ করতে গিয়েও থেমে গেল হ্যানসন, বড় একটা হাতুড়ি বের করে নিল, দরকার পড়তে পারে, একটা অস্ত্র তো বটেই। রওনা হয়ে পড়ল দুজনে, দ্রুত হাঁটছে হ্যানসন, পা ভাঙা নিয়ে তার সঙ্গে পেরে উঠছে না রবিন মিলফোর্ড, তবু কাছাকাছি থাকার চেষ্টা করছে। টেরর ক্যাসেলের বারান্দায় এসে উঠল দুজনে, দরজা বন্ধ, হাতল ঝুলে পড়ে আছে, খোলা যাবে না পাল্লা।
এদিক দিয়ে ঢোকেননি, তাহলে কোথা দিয়ে ঢুকলেন ভিতরে?
ওই যে ওই জানালাগুলো দেখা দরকার।
পাল্লা খোলার জানালাটার সামনে এসে দাঁড়ালো দুজনে, আলো ফেলল রবিন, চোখে পড়ল সাদা চকচকে বড় করে আঁকা একটা প্রশ্নবোধক চিহ্ন।
এই তো, তার মানে ওরা এদিক দিয়ে গেছে।
জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল হ্যানসন, রবিনকে ঢুকতে সাহায্য করল, লণ্ঠনের আলোয় বুঝতে পারল ওরা একটা ডাইনিং রুমে চলে এসেছে।
ভেতরে তো এলাম, এরপর কোন দিকে? দরজা তো বেশ কয়েকটা, কোথাও কোনো চিহ্ন তো নেই।
এই সময় রবিনের চোখ পড়ল আয়নার উপর, বড় করে আঁকা রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। দেখালো হ্যানসনকে।
অসম্ভব, আয়নার ভেতর দিয়ে কেউ কি যেতে পারে নাকি?
আয়নাটার চারপাশ খুঁজে কোনো ফোকর খুঁজে পেল না দুজনে। দরজার চিহ্ন নেই কি যেন একটা ভেবে আয়নার ফ্রেম ধরে ঠেলা দিল হ্যানসন। ওদেরকে অবাক করে দিয়ে খুলে গেল পাল্লা, ওপাশে অন্ধকার প্যাসেজ।
গোপন দরজা, নিশ্চয়ই এদিক দিয়ে গিয়েছেন। চলুন চলুন, আমরাও যাই।
গাঢ় অন্ধকার সুড়ঙ্গে ঢুকতে ভয় পাচ্ছে রবিন, আবার একাও থাকতে পারবে না ডাইনিং রুমে। শেষে যাওয়াটাই ঠিক করল। দেয়ালে প্রশ্নবোধক চিহ্ন ধরে এগিয়ে চলতে লাগলো দুজনে। ও প্রান্তের দরজায়ও আঁকা রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। ওপাশে চলে এলো দুজনে প্রজেকশন রুম। উজ্জ্বল আলোয় ঘরের খানিকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। একসারি চেয়ারের ধারে দিয়ে পাইপ অর্গানটার পাশে দিয়ে এগিয়ে আসলো ওরা। একটা কোণে এসে থামলো নিচে পড়ে আছে পর্দার একটা ছেঁড়া টুকরো। কোণ ঘুরে এগিয়ে চলল আবার, কিন্তু কই, কিশোর আর মোসার তো কোনো চিহ্ন নেই। এমন সময় একটা জিনিস চোখে পড়ল রবিনের, একটা সিটের তলায় পড়ে আছে। সামনে এগিয়ে তুলে নিল সেটা।
হ্যানসন, এই দেখুন, মোসার টর্চ, নতুন কিনেছে যেটা।
নিশ্চয়ই ইচ্ছে করে ফেলে যাননি। এই যে এদিকে দেখুন, দুলোর মধ্যে অনেকগুলো পায়ের ছাপ, আর এই যে এখানে কেমন আধ খাপচা হয়ে সরে গেছে দুলো, মনে হচ্ছে বেশ ধস্তাধস্তি হয়েছে। আরে, একটা চকের টুকরো পড়ে আছে এখানে।
বেশ কয়েকটা জুতোর ছাপ একদিকে এগিয়ে যেতে দেখলো ওরা। পুরু হয়ে আছে দুলো, তাতে ছাপগুলো স্পষ্ট। ছাপ ধরে ধরে এগোলো দুজন, সামনের সারির সিটগুলোর সামনে এগিয়ে গিয়েছে ছাপ। একদিকের শেষ প্রান্তে এসে মোড় নিয়েছে ডানে, পর্দার পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে ওপাশে। একটা হলে এসে থামল ওরা। একধার থেকে নেমে গিয়েছে সিঁড়ি, আরেক দিক থেকে উঠে গিয়েছে, দুদিকেই গিয়েছে জুতোর ছাপ।
এরপর কোন দিকে যাব?
দ্বিধায় পড়ে গেল হ্যানসন। উঠে যাবার সিঁড়িটার দিকে তাকিয়ে আছে, কয়েক ধাপ উঠেই থেমে গেল আবার। হ্যানসন মাথা নাড়িয়ে বলল,
আমার কেন যেন মনে হচ্ছে ওরা এদিক দিয়ে যায়নি। চলুন তো আগে নেমে গিয়ে দেখি।
নেমে যাবার সিঁড়িটার কাছে চলে এলো ওরা। নিচের দিকে আলো ফেলেই চেঁচিয়ে উঠল রবিন,
আরে এই তো, এই যে চক ভাঙা, নিশ্চয়ই ওরা এদিক দিয়ে গেছে।
বুঝলেন, মাস্টার কিশোরের উপর আমার শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাচ্ছে।
আচ্ছা, কিন্তু কি হয়েছে ওদের, আপনার কি মনে হচ্ছে বলুন তো?
না, ঠিক বুঝতে পারছি না, তবে এটা ঠিক, ওরা নিজেরা হেঁটে যাননি, তাহলে দেয়ালে প্রশ্ন এঁকে যেতেন। চক ভেঙে এভাবে ফেলে যেতে হতো না, নিশ্চয়ই বই নিয়ে যাওয়া হয়েছে ওনাদেরকে।
কিন্তু কে বই নিয়ে যাবে, ভূত? আরে কোথায় নেমে চলছি, একদম পাতালে চলে এসেছে মনে হচ্ছে।
হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন, একটা ঘরে শেষ হয়েছে সিঁড়িটা। ইংল্যান্ডে আমি এই ধরনের ঘর দেখেছি, একটা দুর্গে, পাতাল কক্ষ।
সিঁড়ির শেষ ঘরটা থেকে তিনটে পথ তিন দিকে গিয়েছে, তিনটে সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে। গাঢ় অন্ধকার, ওপাশে চকেরও কোনো চিহ্ন নেই।
ওহো, কোন দিকে যাবে?
মাস্টার রবিন, এক কাজ করি, বাতিটা নিভিয়ে দিই। সত্যি সত্যি যদি ভূত থাকে, তাহলে অন্ধকারে নড়াচড়া করার কথা, দেখি কি ঘটে।
গাঢ় অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে, কান খাড়া, যে কোনো রকম শব্দ শোনার জন্য তৈরি তারা দুজনেই। অখণ্ড নীরবতা, বাতাস কেমন ভেজা ভেজা, ভ্যাপসা গন্ধ। কতক্ষণ দাঁড়িয়ে আছে বলতে পারবো না, হঠাৎ করেই কানে এলো মৃদু একটা শব্দ। পাথরের উপর আলতো ঘষা লাগলো যেন আরেকটা পাথর। কয়েক মুহূর্ত পরই দেখা গেল ম্লান আলো মাঝখানে সুড়ঙ্গের ভেতরে। ওদিক থেকেই ভেসে আসছে একটা শব্দ। কেঁপে কেঁপে এগিয়ে আসছে আলো। বোকামি করে বসলো হ্যানসন, চিৎকার দিয়ে উঠল,
মাস্টার কিশোর, মাস্টার কিশোর!
ধমকে থেমে গেল আলোর অগ্রগতি, দূরে চলে যাচ্ছে। ক্ষণিকের জন্য দুজনের চোখে পড়ল মেয়ে মানুষের পোশাকের একটা অংশ, তারপরই দ্রুত মিলিয়ে গেল আলো।
মাস্টার রবিন, তাড়াতাড়ি!
ছুটতে শুরু করল। জ্বলে উঠেছে তার হাতের আলো, ঢুকে পড়েছে মাঝখানের সুরঙ্গে। হ্যানসনের পিছু পিছু ছুটল রবিন, কিন্তু বেশি দূর এগোতে পারল না। সোফারের পিঠের উপর এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে হ্যানসন। সামনে দুপাশে পাথরের দেয়াল, কোনো পথ নেই। এখানে এসে শেষ হয়ে গিয়েছে সুরঙ্গ।
ওই দেয়ালের ভেতর দিয়ে চলে গেল। কোনো গোপন দরজা আছে বলে তো মনে হয় না।
কিছু একটা ভেবে কোমরে ঝোলানো হাতুড়িটা খুলে নিল, টোকা দিল সামনের পাথরের দেয়ালে।
আরে, এটা তো ফাঁপা, নিশ্চয়ই গোপন দরজা।
হাতুড়ি দিয়ে জোরে জোরে ঘা মারতে লাগলো হ্যানসন। শিগগিরই একটা ফোকর বের হয়ে গেল। শক্ত তারের জালে সিমেন্টের পুরু আস্তর লাগিয়ে তৈরি করা হয়েছে দরজার পাল্লা। ওপাশ থেকে আটকানো দেখে মনে হয় সাংঘাতিক ভারী, কিন্তু আসলে তা পাতলা। জোরে জোরে কয়েকটা ঘা মেরেই জাল থেকে সিমেন্ট খসিয়ে দিল সে। কাঁধ দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো তারের জালে। কয়েক ধাক্কায় ফ্রেম খুলে চলে এলো জালের এক প্রান্তে। ওই প্রান্ত ধরে টেনে ফ্রেম সহ খুলে নিয়ে এলো সে।
চলুন মাস্টার রবিন, দেখি ওই পেটি এদিক দিয়ে গেছে।
হ্যানসনের সঙ্গে পেরে উঠছে না রবিন। শেষে তার একটা হাত ধরে টেনে নিয়ে চলল সোফার। খানিকটা এগোতেই শুরু হয়ে এলো সুড়ঙ্গ। সোজা হতে পারছে না হ্যানসন, মাথা নুইয়ে হাঁটতে হচ্ছে। যতই সামনে যাচ্ছে আরো সরু হয়ে আসছে সুড়ঙ্গ। মাথা নিচু করে রাখতে হচ্ছে, সামনের দিকে সোজা দেখতে পারছে না। হঠাৎ তার কপালে এসে জোরে লাগলো কিছু একটা। চমকে যাওয়ায় হাত থেকে খসে পড়ল লণ্ঠন, আর সঙ্গে সঙ্গে নিভে গেল। মাথার উপর দিয়ে উড়ে চলে গেল কিছু একটা।
বাদুর!
চুপ করুন, শান্ত হন মাস্টার রবিন, এভাবে ভয় পাবেন না।
আরে, ভয় না পেয়ে কি উপায় আছে নাকি? একটার পর এসে গায়ে মুখে লাগছে, এই যে একটা মাথায় বসে পড়েছে। হ্যানসন, এরা তো ভ্যাম্পায়ার, সব রক্ত চুষে খাবে।
ও সব গপ্প, ভ্যাম্পায়ার বলে আদতেই কিছু নেই।
লণ্ঠনটা খুঁজে পেয়েছে হ্যানসন, সুইচে বারখানেক ঝাঁকুনি দিল, কিন্তু জ্বলল না।
বিগড়ে গেছে বোধ হয়। তো সত্যি বিপদে পড়ে গেলাম দেখছি, এখন উপায়?
হঠাৎ কোমরে হাত পড়ল রবিনের, শক্ত কিছু একটার ছোঁয়া লাগলো।
এই যে মুসার টর্চটা কোমরে ঝুলে রেখেছিলাম।
জ্বলে উঠল টর্চ, উড়ন্ত প্রাণীগুলোকে দেখল ওরা, একটা দুটো নয়, ডজন ডজন। বড় আকারের কাকতাড়ুয়া আলো দেখে তীক্ষ্ণ চিৎকার করতে করতে ছুটে এল। ঠোকর মেরে টর্চের কাচই ভেঙে দেবে হয়তো। রবিন দ্রুত আলো নিভিয়ে দিল। বাড়ছে পাখির সংখ্যা, স্রোতের মতো একটানা আসছে সরু সুরঙ্গ দিয়ে, আছড়ে পড়ছে গায়ে মুখে মাথায়। ইতিমধ্যে কপালে গোটা দুয়েক ঠোকর লেগে গিয়েছে রবিনের, ফুলে গিয়েছে মাথা, ব্যথা করছে।
না, এভাবে এগোনো যাবে না, আসুন পিছিয়ে যাই।
অন্ধকারে রবিনের হাত ধরে টেনে নিয়ে চলল হ্যানসন। অনেকখানি পিছিয়ে আসার পর কমে এলো পাখি সুরঙ্গের শেষ মাথায়, কুটুপুটি করছে পাখিগুলো, তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে, আলো জ্বালতেই হয়তো উড়ে আসবে। তারের দরজাটা খুলে আগের জায়গায় দাঁড় করিয়ে দিল হ্যানসন। সেই ছোট্ট ঘরটায় ফিরে এলো আবার দুজনে।
আমার মনে হচ্ছে এই সুরঙ্গ দিয়ে নেওয়া হয়নি ওদেরকে, দরজা খোলার সময় নামিয়ে রাখতে হতো ওদেরকে, আর সেই সুযোগে কোনো চিহ্ন রেখে যেতেন মাস্টার কিশোর। এই ঘর পর্যন্ত এসেছেন ওরা, তার কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর কোনো একটা সুরঙ্গ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখানেরটা তো দেখলাম, এবার পায়েরটা দেখি, তারপর ডান পাশেরটা দেখব। ডাকতে ডাকতে এগোবো, ঠিক আছে? কাছে পিঠে থাকলে সাড়া দেবেন।
হ্যানসন মন্দ বলেনি, তার কথায় সায় দিল রবিন। টর্চ চালালো, তারপর প্রথমে এগিয়ে গেল বাইরে সুরঙ্গের দিকে। সুরঙ্গ মুখে দাঁড়িয়ে জোরে চেঁচালো,
মাস্টার কিশোর, মাস্টার কিশোর, আপনারা কোথায়? মাস্টার কিশোর, আপনারা কোথায়?
প্রায় সঙ্গে সঙ্গে জবাব এলো, কার গলা চিনতে ভুল হল না হ্যানসনের। রবিনের হাত থেকে টর্চ নিয়ে এগোতে লাগল। কয়েক গজ এগোতেই দেয়ালের গায়ে দরজা দেখতে পেল, ঠেলা দিতেই খুলে গেল ভেজানো পাল্লা, আলো ফেলল ভেতরে।
রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল একদম।
বাঁধনের দাগগুলো জোরে জোরে রোলছে, কিশোরও রোলছে। সংক্ষেপে হ্যানসন আর রবিনকে জানালো কি করে তারা বন্দী হয়েছিল।
তাড়াতাড়ি যাওয়া দরকার, পুলিশ নিয়ে আসতে হবে, ভয়ানক লোকরা, আমরা না এলেই তো গিয়েছিলেন।
ছোট ঘরটায় ফিরে এলো ওরা। সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো কিশোর, কান পাতল।
এই কিসের শব্দ?
পাখি,
পাখি।
কি করে মেয়ে মানুষটাকে তাড়া করে গিয়েছিল জানালো রবিন। সব শেষে জানালো কি পাখি ওগুলো,
কাকাতুয়া। জলদি চলো আমার সঙ্গে।
কিশোরের মুখ দেখে মনে হলো বলতা হুল ফুটিয়েছে। এক থাবাই রবিনের হাত থেকে টর্চ নিয়ে ছুটতে শুরু করল, ঢুকে পড়ল মাঝখানের সুরঙ্গে। আগে আগে ছুটছে কিশোর, পেছনে অন্যরা। তারের দরজাটার কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে, এক টানে ফেলে দিল পাল্লা, আবার ছুটল। ওর সঙ্গে তাল রাখাই কঠিন হয়ে পড়েছে অন্যদের জন্য। ক্রমে সরু হয়ে এসেছে সুরঙ্গ, আলো দেখে উড়ে এলো পাখিদের ঝাঁক। ঝুপ করে বসে পড়ল কিশোর, আলো নিভিয়ে দিল আর সঙ্গীদের উদ্দেশ্যে বলল,
আমাগুড়িতে এগোতে হবে, এখানে সাবধান।
এগিয়ে চলছে ওরা, সবার আগে কিশোর, মাঝে মাঝে টর্চ জেলে দেখে নিচ্ছে পথ। মাথার উপরে উড়ছে পাখি, হুটোপুটি করছে, বসার জায়গা পাচ্ছে না, অন্ধকারে বেরোনোর পথ পাচ্ছে না, আতঙ্কিত হয়ে পড়েছে। একে বেঁকে এগিয়ে গিয়েছে সুরঙ্গ, একটা জায়গায় এসে আর বাঘ নেই, সোজা এগিয়ে চলে গিয়েছে। সামনে অন্ধকার ফিকে হয়ে এসেছে, এটাই সুরঙ্গের মুখ। কাঠের পাল্লা দিয়ে দরজা লাগানো হয়েছে সুরঙ্গ মুখে, হা করে খুলে আছে এখন পাল্লা দুটো। বেরিয়ে এলো কিশোর, তারার আলোয় দেখল বিরাট এক খাঁচায় ঢুকে পড়েছে। একে একে অন্যেরাও বেরিয়ে এলো সুরঙ্গের বাইরে খাঁচার ভেতরে।
আচ্ছা, কাকাতুয়ার খাঁচা এটা, হ্যারি প্রাইসের পাখি।
টেরোর ক্যাসল থেকে ওই গোপন সুরঙ্গ চলে গিয়েছে পাহাড়ের তলা দিয়ে। ব্ল্যাক ক্যানিয়ন থেকে পাহাড় ঘুরে গেলে হ্যারি প্রাইসের বাড়ি কয়েক মাইল, অথচ পাহাড়ের তলা দিয়ে গেলে মাত্র কয়েকশো ফুট। এগিয়ে গেল কিশোর, জোরে ঠেলা দিল খাঁচার দরজায়। ঝাটকা দিয়ে খুলে গেল দরজা, বেরিয়ে এলো বাইরে। সামনেই হ্যারি প্রাইসের বাংলো। কিশোর ফিস ফিসিয়ে সঙ্গীদেরকে বলল,
চলো চমকে দেব ওদের।
নিঃশব্দে বাংলোর দরজার কাছে এসে দাঁড়াল ওরা। বেলপুষ টিপে দিল কিশোর, কয়েক মুহূর্ত পরেই খুলে গেল দরজা। দাঁড়িয়ে আছে হ্যারি প্রাইস, চোখে অবাক দৃষ্টি, কুৎসিত দেখাচ্ছে চকচকে টাক আর গলার কাটা দাগ।
কি চাই?
কথা বলতে চাই আপনার সঙ্গে।
এত রাতে সময় নেই, ঘুমোতে যাব।
তাহলে হাজতে গিয়ে ঘুমোতে হবে, এখানে নয়, পুলিশকে ফোন করব।
সতর্ক হয়ে উঠল হ্যারি প্রাইস, ভাবল কয়েক মুহূর্ত আর তারপর একটু সরে জায়গা দিল।
এসো, ভেতরে এসো।
ঘরে ঢুকল ওরা। টেবিলের ওপাশে বসে আছে একজন লোক, হালকা পাতলা, লম্বায় 5 ফুটের সামান্য বেশি হবে। হাতে তাস, বোঝা গেল খেলা ফেলে দরজা খুলতে উঠেছে প্রাইস।
তো ছেলেরা, ভুট্টু দেখেছো কিছু ক্যাসেলে?
হ্যাঁ, টেরর ক্যাসেলের রহস্য সমাধান করে ফেলেছি।
কিশোরের আত্মবিশ্বাস দেখে অবাক হল মুসা আর রবিন। সত্যি কি সমাধান করতে পেরেছে তারা?
তাই নাকি? তা রহস্যটা কি?
আপনারা দুজন, হ্যাঁ আপনারা দুজনেই টেরর ক্যাসেলের ভূত। ভুতুরে করে রেখেছেন বাড়িটাকে। কয়েক মিনিট আগে আমাকে আর মুসাকে আপনারাই ধরে বেঁধেছেন, মরার জন্য ফেলে এসেছিলেন অন্ধকার সেলের মধ্যে।
ভ্রু কোচকে গিয়েছে হ্যারি প্রাইসের, ভাব দেখে মনে হলো ধরে মারবে। হাতুড়ির হাতলে আঙুল চেপে বসলো হ্যানসনের।
খুব সাংঘাতিক অভিযোগ খোকা, কিন্তু প্রমাণ করতে পারবে না।
মুসারও তাই ধারণা। প্রমাণ করতে পারবে কিনা কিশোর, হ্যারি প্রাইস কিংবা মিলার নয়, তাদেরকে বেঁধেছে দুই আরব দস্যু। সঙ্গে ছিল এক জিপসি বুড়ি আর একটা ইংরেজ মেয়ে।
পারবো না মানে? নিশ্চয়ই পারবো। আপনার পায়ের জুতোর দিকে তাকান না একটু, তাহলেই বুঝতে পারবেন। আমাকে যখন বাঁধছিলেন তখনই আমি ওখানে আমার সেই প্রশ্নবোধক চিহ্নটা এঁকে দিয়েছি।
চমকে উঠল প্রাইস আর মিলার, চোখ চলে গেল জুতোর দিকে, অন্যরাও তাকালো। চকচকে কালো চামড়ার জুতো দুজনেরই ডান পায়ের জুতোর মাথার কাছে সাদা চকে আঁকা জিজ্ঞাসা চিহ্ন। 3 গোয়েন্দার ট্রেডমার্ক। হ্যারি প্রাইস আর রড মিলার তো বটেই, মুসা রবিন এমনকি হ্যানসনও অবাক হয়ে গিয়েছে।
কিন্তু
কি বুঝতে পারলে না? মেয়ে মানুষের পোশাক আর উইগ পরেছিল ওরা, আমাকে মাথার সময় ছুঁয়ে দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছি যে ওটা একটা পুরুষের বুট। বুঝলাম যে ছদ্মবেশ ধরেছেন। 5 জনকে কিন্তু আমরা একসঙ্গে কখনোই দেখিনি, তার মানে তারা দুজনেই 5 জনের অভিনয় করেছে। একটা কুমিরের ছানা 7 বার দেখানোর মতো অনেকটা।
তার মানে 2 আরব, 2 মহিলা আর 1 আলখাল্লা, সবই ওই দুইজনেরই কাণ্ড। ঠিকই বলেছ, তোমাদের ভয় দেখাতে বারবার চেহারা বদলেছি, তবে ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমাদের। বাঁধন খুলে দেবার জন্যই আবার ফিরে গিয়েছিলাম, কিন্তু তোমাদের বন্ধুরা দেখে ফেললো, তারা খেয়ে ফিরে এসেছি।
আমরা খুনিও না, স্মাগলারও না, ভূতও না, যা করেছি সব তোমাদেরকে ভয় দেখানোর জন্যে।
তবে আমি খুনি, জন ফিলবিকে আমি খুন করেছি।
হ্যাঁ হ্যাঁ ঠিক,
তবে বিশেষ কিছু এসে যায় না তাতে।
পুলিশের হয়তো এসে যাবে, চলুন আমরা যাই এখন পুলিশকে খবর দিয়ে গিয়ে।
দাঁড়ান দাঁড়ান, একটু সময় দিন আমাকে, জন ফিলবির সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনাদের।
জন ফিলবির ভূতের সঙ্গে? তো
ভূতই বলতে পারো, ও নিজেই বলবে তাকে কেন খুন করেছি আমি।
কেউ কিছু বলার আগেই ঘুরে হাঁটতে শুরু করল জন ফিলবি, পাশের ঘরে চলে গেল। দ্রুত সেদিকে পা বাড়ালো হ্যানসন।
থামুন থামুন, ভয় নেই, পালাবে না, মিনিট খানেকের ভেতরেই ফিরে আসবে। কিশোর পাশা, এই যে নাও তোমার ছুরি।
থ্যাংক ইউ।
আত ফলার ছুরিটা নিয়ে কোমরের বেল্টে আটকাল। ঠিক 1 মিনিট পরেই দরজায় এসে দাঁড়ালো লোকটা। না মিস্টার, ফিসফিস তো নয়, তার চেয়ে বেটে কিছুটা কম বয়সী একজন লোক, পরিপাটি করে আছড়ানো ধূসর চুল, পরনে টুইডের জ্যাকেট।
হেই, গুড ইভিনিং, আমি জন ফিলবি, আমাকে নাকি দেখতে চাও?
মিলার ছাড়া আর সবাই তাকিয়ে আছে, একেবারে চুপ, এমনকি কিশোরও চুপ হয়ে গিয়েছে।
ও সত্যি জন ফিলবি?
হঠাৎই ব্যাপারটা বুঝে ফেলল কিশোর, মুখ দেখে মনে হল পোকা গিলে ফেলেছে।
তাইলে আপনি জন ফিলবি আর আপনি হ্যারি প্রাইস, মিস্টার ফিসফিস, তাই না মিস্টার ফিসফিস?
তা কি করে হয়, মিস্টার প্রাইসের চেয়ে বেটে, চুলও আছে।
কিশোর ঠিকই বলেছে।
পকেট থেকে একটা উইগ বের করে পরে ফেলল ফিলবি, আবার মাথা টাক হয়ে গেল তার, বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, লম্বা দেখালো একটু, হঠাৎ ফিসফিসে গলায় চেঁচিয়ে উঠল,
একটু নড়বে না, প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো।
চমকে উঠল তিন গোয়েন্দা এবং হ্যানসন, পরক্ষণেই বুঝল ব্যাপারটা, নিজেকে মিস্টার ফিসফিস প্রমাণ করল ফিলবি, অবাক হল তিন গোয়েন্দা, লোকটা কত বড় অভিনেতা বুঝল এখন। পকেট থেকে কি যেন একটা বের করল ফিলবি, প্লাস্টিকের তৈরি, গলায় লাগিয়ে দিতেই গভীর কাটা দাগ হয়ে গেল।
ছেলেরা বুঝতে পেরেছ তো এবার, ফিলবিকে হ্যারি প্রাইস বানিয়ে ফেলা কিছুই না, গলার স্বর বদলে ফেলি, কথা বলি ভয়াবহ ফিসফিসে গলায়। কেউ ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারে না আমি জন ফিলবি।
গলার নকল দাগ আর মাথার উইগটা খুলে আবার পকেটে রেখে দিল ফিলবি।
এসো বসো সবাই, তারপর বলো কে কি জানতে চাও, তবে আগে আমিই বলে নিচ্ছি কিছু। দেখছো মিস্টার ফিসফিসের সাথে হাত মিলাচ্ছি আমি, কি করে করলাম? খুব সহজে। ফটোগ্রাফির একটা কৌশল অনেক বছর আগে, ছবিতে যখন অভিনয় করতাম গলার স্বর খুব খারাপ ছিল, তোতলাতাম, লোকের সঙ্গে কথা বলতেই লজ্জা লাগত, আশ্চর্য লোকের স্বভাব, এটাকেই দুর্বলতা ধরে নিল ওরা, ঠকাত। অনেক ভেবে চিনতে শেষে নিজেকে মিস্টার ফিসফিস বানিয়ে নিলাম, ভয় পাওয়ানোর মতো চেহারা, গলায় কাটা দাগ দেখে ধরেই নিল লোকে, লোকটা ডাকাত ফাকাত গোছের কিছু, তার উপর ভয়ঙ্কর ফিসফিসে গলা। বুঝে গেলাম হ্যারি প্রাইসকে ভয় পায় লোকে, ব্যাস তাকেই ম্যানেজারের পত্তা দিয়ে দিলাম, এরপর থেকে টাকা পয়সা আদায় বা কোনো কঠিন কাজ করার দরকার পড়লেই ফিসফিস সেজে হাজির হতাম লোকের সামনে, কেউ ধরতে পারেনি। লোকে জেনেছে জন ফিলবি আর হ্যারি প্রাইস আলাদা লোক, একমাত্র রড মিলার ছাড়া আর কেউ জানত না ব্যাপারটা, ও আমার মেকআপ ম্যান ছিল। ফিসফিস হাজার পঞ্জিকা ওর মাথা থেকেই বেরিয়েছে। কেমন লাগছে শুনতে?
ভালো ভালো, বলে যান।
ভালোই কাটছিল দিন, এই সময়ই এলো টকিং পিকচার, ভাবলাম অভিনয়কেই বেশি গুরুত্ব দেবে লোকে, গলার স্বরে সামান্য খুঁত সেটা মাপ করে দেবে, কিন্তু না, দিল না, ওটাকেই অস্ত্র বানিয়ে আমার মন গুড়িয়ে দিল, গরম লোহার শিক ঢুকিয়ে যেন ছ্যাঁকা দিয়ে দিল কলচেই, ছেড়ে দিলাম অভিনয়, ঘরকুনো হয়ে গেলাম। এই সময়ই নোটিশ এলো ব্যাংক থেকে, ঋণের দায়ে আমার বাড়ি দখল করে নেবে, ফিলবি ক্যাসল অন্যের হয়ে যাবে, ভাবতেই খারাপ লাগে আমার, বেপরোয়া হয়ে উঠলাম। ক্যাসল তৈরির সময় সুড়ঙ্গটা আবিষ্কার করেছি, ক্যাসল বানিয়ে শ্রমিকেরা চলে গেল, রড আর আমি ছাড়া আর কেউ জানত না এটা, সুড়ঙ্গের মাঝামাঝি একটা দরজা বানিয়ে নিলাম তারের জাল আর সিমেন্ট দিয়ে, এখানে এই বাড়িটা বানালাম, লোকে জানলো এটা হ্যারি প্রাইসের বাড়ি। এক ঝড়ের রাতে পাহাড়ের ওপর থেকে আমার গাড়িটা ফেলে দিলাম নিচে, লোকের কাছে মরে গেল জন ফিলবি।
থাসে ভূতপ্রেতগুলো বানালেন কখন?
শেষ ছবিটাতে অভিনয় করার সময় ভেবেছিলাম যেদিন ছবি মুক্তি পাবে বন্ধুদেরকে দাওয়াত করে এনে মজা দেব, তার হলো না, ছবি দেখে হাসাহাসি শুরু করল লোকে, মন খারাপ হয়ে গেল।
কিছুক্ষণ থেমে তারপর আবার বলতে শুরু করল,
পরে খুব কাজে লেগেছে জিনিসগুলো,
এমনিতেই পুরনো ধাঁচের ক্যাসল, ভেতরে অদ্ভুত সব জিনিসে ঠাসা, দেখেই গা ছমছম করে লোকের, ভয় পেতে শুরু করে। তারপর দুই একটা ভূত কিংবা পেতাত্মা সামনে হাজির হয়ে গেলে ভিমরি খেতে থাকে শুধু। লোকে জানল ক্যাসেলে ভূতের উপদ্রব আছে, ওরা আর এদিকে মারাল না। পথটাও বন্ধ করে দিলাম পাথর ফেলে ফেলে, ক্যাসেল আর বেচতে পারল না ব্যাংক, হাতেও সময় পেলাম। বসে না থেকে দুষ্প্রাপ্য কাকাতুয়ার ব্যবসা শুরু করে দিলাম। কিছু টাকা জমেছে এখন আমার হাতে, আর সামান্য কিছু জমলেই ব্যাংকের টাকা পুরো শোধ করে দিতে পারতাম। কিন্তু তোমরা বোধহয় তা হতে দিলে না।
মিস্টার ফিলবি, আপনি আমাদেরকে ফোন করেছিলেন তাই না? ভয় দেখাতে চেয়েছিলেন।
মাথা ঝোকালো অভিনেতা।
ভেবেছিলাম এরপর আর ক্যাসেলের ধারে কাছে আসবে না, কিন্তু সাহস অনেক বেশি তোমাদের।
তা সে কি করে জানলেন যে আমরা সেরাতেই যাব? আর আমাদের পরিচয় বা জানলেন কি করে আপনি?
কিশোর জিজ্ঞেস করাতে মৃদু হাসলো জন ফিলবি।
রড মিলার পায়ের কাজটা ওই করেছে। ব্ল্যাক ক্যানিয়নের ধারে একটা পাহাড়ের ঢালে ছোট্ট একটা বাংলো আছে, ওটা তার বাড়ি। নিচে থেকে সহজে লোকের চোখে পড়ে না বাড়িটা, কাছাকাছি থাকে, ক্যাসেলের উপর নজর রাখতে সুবিধে তার। তোমাদেরকে দেখেছিল, সঙ্গে সঙ্গে টেলিফোনে জানিয়েছে আমাকে। পাহাড়ের মাথায় টেলিভিশন এরিয়াল কে বসিয়েছে?
বুঝতে আর অসুবিধে হল না তিন গোয়েন্দার জন্য।
কিন্তু আমাদের নামটা জানলেন কি করে?
বলছি, কাগজে পড়েছি রোলস রয়েস প্রতিযোগিতার কথা। ব্ল্যাক ক্যানিয়নে গাড়িটাকে দেখল রড, আমাকে জানালো। তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম ক্যাসলে, ভয় দেখিয়ে তাড়ালাম তোমাদেরকে। সত্যি ভয় পেতে দেরি করেছো তোমরা, আরো অনেক আগেই ভয় পেয়ে পালিয়েছে অন্যেরা। যাই হোক, তারপর ফিরে এলাম এখানে, টেলিফোন গাইডে খুঁজলাম, তোমার নাম নেই। ধরেই নিলাম টেলিফোন নেই তোমার, তবু শিওর হবার জন্য ফোন করলাম ইনফরমেশনে, ওরা জানালো আছে। আর কি, পেয়ে গেলাম নাম্বার।
শুটকিকেও নিশ্চয়ই দেখেছিলেন মিস্টার মিলার তাই না?
শুটকি?
আমরা ছাড়াও আরো দুটো ছেলে এসেছিল এখানে, একজন রোগা পাতলা আর ঢেঙা, নীল একটা স্পোর্টস কার নিয়ে এসেছিল।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটকি, ভালো নাম দিয়েছ।
উসখুস করছে রড মিলার, শেষে বলেই ফেলল,
একটা খুব খারাপ কাজ করে ফেলেছিলাম সেদিন, আর একটু হলেই সর্বনাশ হয়ে গিয়েছিল। ওই যে পাথরের ব্যাপারটা, ক্যাসেলের ওপরে পাহাড়ের মাথায় আমি লুকিয়েছিলাম সেদিন, ওখানে বসেই নজর রাখছিলাম তোমাদের ওপর। কতগুলো পাথরের আড়ালে ছিলাম, হঠাৎ পা লেগে হড়কে গেল একটা পাথর, চমকে উঠলাম, নিচে রয়েছ তোমরা, কি হলো দেখার জন্য উঁকি দিলাম, আমাকে দেখে ফেললে তোমরা, ধরার জন্য উপরে উঠতে লাগলে, লাফিয়ে সরে এসে ছুটলাম, কয়েকটা পাথর গড়িয়ে গিয়ে ধাক্কা লাগলো আলগা পাথরের স্তূপে, ব্যাস নামলো পাথর ধস। ওই জায়গাটাই এমন, তোমরা আটকে গেলে গুহায়, তাড়াতাড়ি নেমে গিয়ে গুহার বাইরে দাঁড়ালাম, কি করব না করব দিশাহারা হয়ে পড়েছিলাম, ধরেই নিয়েছিলাম চ্যাপটা হয়ে গেছো তোমরা, মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম ওখানেই, পাথরের ফাঁক গলে লাঠির মাথা বেরোতে দেখে কি যে খুশি লেগেছিল বলে বোঝাতে পারবো না।
থামল সে।
সত্যি বলছি, ইচ্ছে করে ফেলিনি, ওটা নিতান্তই দুর্ঘটনা।
এরপর আর কোনো কথা চলে না, চুপ করে গেল মোসা, নিচের ঠোঁটে চিমটি কাটছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা, হঠাৎ মুখ তুলে বলল,
কিন্তু কয়েকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না এখনো। আপনার সঙ্গে যেদিন দেখা করলাম মিছে কথা বলেছেন সেদিন, ঝোপ আপনি পরিষ্কার করেননি, অথচ বলেছিলেন যে আপনি করেছেন, কেন? আর টেবিলে লেমনেডও রেডি রেখেছিলেন, তা আপনি কি করে জানলেন যে আমরা যাব আপনার ওখানে?
কি করে জানলাম? গুহা থেকে বেরোলে তোমরা, গাড়ি পর্যন্ত তোমাদেরকে অনুসরণ করে গিয়েছিল মিলার, বেশ জোরেই সোফারকে আমার এই জায়গাটার নাম বলেছিলে,
পাথরের আড়ালে লুকিয়ে শুনেছিল মিলার। খবর দিল আমাকে, লেমোনেড রেডি করলাম। জানালায় দাঁড়িয়ে দেখলাম রোলস রয়েসটা আসছে। একটা মাচেটে নিয়ে চট করে গিয়ে ঢুকে পড়লাম একটা ঝোপে। হঠাৎ নাটকীয়ভাবে বেরিয়ে এসে চমকে দিতে চেয়েছিলাম তোমাদেরকে, চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম স্নায়ুর ওপর। তারপর শোনালাম টেরর ক্যাসেলে ভূত আমদানি করার কাহিনী।
মুসা কিন্তু সত্যিই ভয় পেয়ে গিয়েছিল।
চট করে আরেকটা দিকে মুখ ঘুরিয়ে নিল মুসা।
তোমাদেরকে ক্যাসেল থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। বড় বেশি এক রোখা ছেলে তোমরা, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আজ ধরাই পড়ে গেলাম। এতই তাড়াহুড়ো করেছি, সুরঙ্গ মুখের দরজা বন্ধ করতেও ভুলে গেছি। পাখিগুলো গিয়ে ঢুকলো সুরঙ্গে আর ফাঁস করে দিল ভূতের পরিচয়।
আচ্ছা, জিপসিপুরি সেজে কে গিয়েছিলেন? নিশ্চয়ই আপনার বন্ধু মিস্টার মিলার।
হ্যাঁ, ভয় দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে।
না না, ভয় পাইনি, বরং কৌতূহলটা আরো বেড়ে গিয়েছিল, আর সন্দেহও বেড়ে গিয়েছিল তার সাথে সাথে। ভূত নয়, টেরর ক্যাসেলে মানুষের বাস আছে, সেটা কিন্তু আরো স্পষ্ট করে দিল রবিনের তুলে আনা ছবি। আর্মার স্যুটে মরছে নেই, লাইব্রেরির বইয়েও ধুলো নেই। তার মানে কেউ না কেউ একজন তো নিয়মিত পরিষ্কার করে রাখে ওগুলোকে। কার এত দরদ জিনিসগুলোর প্রতি, ঠিক না? তখন আন্দাজ করলাম একজনেরই হতে পারে, আর সেটা আপনি মিস্টার ফিলবি। তবে আজ রাতে কিন্তু বোকাই বানিয়ে ফেলেছিলেন আরব দস্যু সেজে। স্মাগলাররা ক্যাসেলটাকে ঘাঁটি বানিয়েছে, প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম কিন্তু।
হ্যাঁ, ঠিকই অনুমান করেছিলে, আমিই পরিষ্কার করি জিনিসপত্রগুলো। আর কিছু জানার আছে?
আরো অনেক জানতে চাই। জলদস্যুর ছবিটা সত্যিই কি চোখ টিপেছিল?
আমি টিপেছিলাম। ছবিটার পেছনের দেয়াল আসলে কাঠের তৈরি, সাদা রং করা কাঠের একটা বোর্ড, টেনে খুলে আনা যায়, ঠেলে দিলেই আবার বসে যায় খাপে খাপে। বোর্ডটা সরিয়ে ছবির পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। চোখের পেছনে ছোট গোল প্লাস্টিকের চাকতি সরিয়ে ওই ছেদায় নিজের চোখ রেখেছিলাম। তুমি চাইতেই টিপলাম,
কিন্তু পরে ছবিটা ভালোমতো পরীক্ষা করে দেখেছি, রবিনও দেখেছে, কোনো ছিদ্র ছিল না চোখের জায়গায়।
ওটা আরেকটা ছবি, একই রকম দেখতে। তোমরা ফিরে আসবে সন্দেহ করে সরিয়ে ফেলেছিলাম আগের ছবিটা।
কিন্তু নীলভূত ওটা কি দিয়ে বানালেন? আর অর্গ্যানের কাপা ভুতুরে বাজনা, আয়নার ভেতরে মেয়ে ভূত, ইকোহলের ঠান্ডা বায়ু প্রবাহ।
বলতে খারাপই লাগছে, রহস্যগুলো আর রহস্য থাকবে না। তবুও বলছি কয়েকটা রহস্য।
কিশোর বাধা দিয়ে বলল,
এমনিতে আর কোনো রহস্য নেই, আমি জানি কি করে কি করেছেন। বরফের ভেতর দিয়ে কোন ধরনের গ্যাস আপনি প্রবাহিত করেছেন দেয়ালের গোপন কোনো ছিদ্র দিয়ে। ওই ঠান্ডা গ্যাস ঢুকিয়ে দিয়েছেন ইকোহলে, হয়ে গেল ঠান্ডা বায়ু প্রবাহের ব্যবস্থা। বিচিত্র বাজনা, সেই সঙ্গে চেঁচামেচি, গোলমাল সৃষ্টি করা, খুবই সহজ কাজ, তাই না? রেকর্ডকে উল্টো ঘোরানোর ব্যবস্থা করেছেন, এই উল্টো বাজনা এমপ্লিফাই করে ছড়িয়ে দিয়েছেন স্পিকারের সাহায্যে। আর নির্ভূত বানানো তো খুবই সহজ, নীল লুমিনাস পেন্ট মাখিয়ে নিয়েছেন পাতলা অয়েল পেপারে, সুতোয় কাগজের এক মাথা বেঁধে ঝুলিয়ে দিয়েছেন ওপর থেকে, তারপর সুতো ধরে টেনে নাচিয়েছেন ওটাকে। আর কুয়াশাতঙ্কর জন্যে কোন ধরনের কেমিক্যাল পুড়িয়েছিলেন, তাই না? আর তার মাধ্যমে আপনি তৈরি করেছেন এমন ধোঁয়া, এমন কোন ধরনের কেমিক্যাল যেটার ধোঁয়ার কোনো গন্ধ নেই। দেয়ালের গোপন ছোট ছোট ছিদ্র দিয়ে চালান করে দিয়েছেন প্যাসেজে। কি, ঠিক বলছি তো?
হ্যাঁ, ঠিকই বলেছ। না, মাথায় ঘিলু আছে তোমার, স্বীকার করতেই হবে।
আর আয়নার ভূত তো আপনি নিজেই, মেয়ে মানুষের পোশাক পরে প্যাসেজ দিয়ে পাল্লা খুলে দাঁড়িয়ে পড়েছেন, আর তারপর সুযোগ বুঝে আবার চট করে পাল্লা খুলে ভেতরে ঢুকে প্যাসেজ বন্ধ করে দিয়েছেন। খুবই সহজ ব্যাপার, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, কোন কৌশলে লোকের স্নায়ুর উপর চাপ ফেলেছেন আপনি? অস্বস্তি, ভয়, শেষে আতঙ্ক এসে চেপে ধরে, সেটা কি করে সম্ভব হলো?
আরো ভাবো, আরো ভাবো। মাথা খাটিয়ে বের করার চেষ্টা করো, শেষ পর্যন্ত না পারলে বলে দেব। এখন এসো, কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের।
সবাইকে পাশের ঘরে নিয়ে এলো ফিলবি। বিরাট এক ড্রেসিং রুম, নানা ধরনের উইক, পোশাক আর মেকআপের সরঞ্জাম থরে থরে সাজানো রয়েছে কয়েকটা আলমারিতে। একপাশে বিরাট এক র্যাকে অনেকগুলো গোল ক্যান।
ওগুলোতে ফিল্ম, আমার অভিনয় করা সমস্ত ছবির একটা করে ফিল্ম। এক সময় কোটি কোটি লোককে অনেক আনন্দ দিয়েছি, অথচ আজ আমাকে ভূত সেজে লুকিয়ে থাকতে হচ্ছে লোকচক্ষুর আড়ালে।
কেমন বিষণ্ণ গলা অভিনেতার, সবারই মন ছুঁয়ে গেল।
তাও রেহাই পেলাম না, তোমরা এলে, ছদ্মবেশ খুলে ফেললে আমার। কাল সকাল থেকেই পিলপিল করে লোক আসতে থাকবে, হাসাহাসি করবে, টিটকিরি দেবে।
কেউ কোনো কথা বলল না। আবার বলে উঠল জন ফিলবি,
তবে গলার স্বর নিয়ে কেউ আর হাসতে পারবে না এখন। ওষুধ খেয়ে আর প্র্যাকটিস করে করে সারিয়ে ফেলেছি আমি, কিন্তু এত কষ্ট করে কি পেলাম?
নিচের ঠোঁটে সমানের চিমটি কেটেই চলেছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা।
আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে লোকে, ক্যাসেলটা আমার কাছ থেকে ছিনিয়ে নিবে ব্যাংক। এবার হয়তো সত্যি আত্মহত্যা করতে হবে আমাকে।
মিস্টার ফিলবি, এই ক্যানগুলোতে আপনার অভিনীত সমস্ত ছবি আছে, তাই না?
হ্যাঁ, কোথাও ভূত সেজেছি আমি, কোথাও দানব, কোথাও জলদস্যু। নির্বাক ছবির যুগ তো অনেক আগেই শেষ।
তার মানে হল অনেকদিন থেকেই পড়ে আছে এগুলো, আর কোনো হলে দেখানো হচ্ছে না এখন।
না, হচ্ছে না। সবাক ছবি ফেলে নির্বাক ছবি কেন দেখবে লোকে? কিন্তু এসব কথা কেন?
মিস্টার ফিলবি, মনে হচ্ছে আপনার ক্যাসেল আপনারই থাকবে। একটা বুদ্ধি এসেছে মাথায়, আগামীকাল জানাবো আপনাকে। আর হ্যাঁ, এখান থেকে কোথাও যাবেন না প্লিজ, ভয়ের কিছু নেই। আপনি যে টেরর ক্যাসেলের ভূত, সেই কথাটা এখনই ফাঁস করছি না আমরা। অনেক রাত হলো, চলি তাহলে, কাল দেখা হবে।
সুড়ঙ্গ পথে আবার ক্যাসেলের দিকে ফিরে আসলো তারা। আজ আর ভূতের ভয় নেই, ধীরে সুস্থে নেমে এলো পথে। তারপর রোলস রয়েসে উঠে রওনা দিল বাড়ির দিকে। পরদিন সকালে আবার হলিউডের দিকে রওনা দিল দুই গোয়েন্দা, কিশোর আর মুসা। রবিন আসতে পারেনি, কাজের চাপ বেশি থাকায় লাইব্রেরিতে চলে গিয়েছে। প্যাসিফিক স্টুডিওর ফটকের সামনে থামল রোলস রয়েস। আজ আর কোনো অসুবিধে হল না, কেরি ওয়াইল্ডার জানে ওরা আসছে। জানিয়ে রেখেছে গার্ডকেও। খুলে গেল দরজা, ভেতরে ঢুকে পড়ল রোলস রয়েস। কয়েক মিনিট পরই মিস্টার ক্রিস্টোফারের অফিসে এসে ঢুকল দুই গোয়েন্দা।
এসে গেছো, বসো।
বেশ ভারী গলা পরিচালক ডেভিস ক্রিস্টোফারের।
তারপর কি খবর?
ভূতের বাড়ি খুঁজে পেয়েছি স্যার।
তাই নাকি? তা সে কি ধরনের ভূত?
ধরন ঠিক করা কঠিন। আসলে ভূতুরে করে রেখেছিলেন একজন মানুষ, মরা নয়, জ্যান্ত।
তাই নাকি? বেশ মজার ব্যাপার। ঠিক আছে, সব কিছু খুলে বলো তো।
চুপচাপ সব শুনলেন পরিচালক, তারপর বললেন,
যাক, জন ফিলবি বেঁচে আছে জেনে ভালোই লাগছে। এককালের মস্ত অভিনেতা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা ব্যাপার তো বললে না, নার্ভাস করতো কি করে লোককে?
গতরাতে মিস্টার ফিলবির ওখান থেকে ফিরে অনেক ভেবেছি স্যার, শেষে কিন্তু বুঝে ফেলেছি ব্যাপারটা। পাইপ অর্গান।
পাইপ অর্গান?
হ্যাঁ স্যার, চাচার বুকশেলফে অর্গানের ওপর একটা বই আছে। এক জায়গায় লেখা আছে সাবসনিক ভাইব্রেশন অদ্ভুত প্রতিক্রিয়া করে নাকি মানুষের স্নায়ুর উপর, এক ধরনের চাপ সৃষ্টি করে। প্রথমে অস্বস্তি বোধ শুরু হয়, তারপরে বাড়তে থাকে অস্বস্তি, তারপর ভয়, আর সবশেষে আতঙ্কিত করে তোলে যে কোনো মানুষকে।
বুদ্ধি আছে লোকটার,
কিন্তু ভুতুরে ক্যাসেলের ভূতকে লোকের সামনে বের করে আনাটা কি উচিত হবে? একেবারে কিন্তু স্যার ধ্বংস হয়ে যাবে ফিলবি। এখন একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন।
আমি? সেটা কিভাবে?
হ্যাঁ স্যার, আপনি ওর সমস্ত নির্বাক ছবিকে সবাক করে তুলতে পারেন। কণ্ঠ উনি দিতে পারবেন এখন, ওনার গলায় যে প্রবলেমটা ছিল ওটা এখন আর নেই। আর চিন্তা করে দেখুন, এর মাধ্যমে ওনারও প্রচুর আয় হবে, ক্যাসেলটাও আবার কিনে নিতে পারবেন মিস্টার ফিলবি। এতদিন ভূত সেজে মানুষকে কি করে ভয় দেখিয়েছেন সেসব প্রকাশিত হবে বিভিন্ন খবরের কাগজে, লোকেও দেখতে আসবে টেরর ক্যাসেল, আর ভেতরে সব অদ্ভুত কাণ্ড কারখানা পয়সার বিনিময়ে তিনিও দেখাতে পারবেন। বেশ ভালোই আয় হবে ওখান থেকেও। আসলে কি জানেন, মস্ত বড় একটা প্রতিভাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল লোকে, সেটাও না বুঝে অবশ্য। এতগুলো বছরে অনেক ক্ষতি হয়ে গেছে তার। তবে স্যার, আপনি যদি সাহায্য করেন তাহলে কিন্তু পুষিয়ে নিতে পারবেন কিছুটা।
তোমার অনুরোধ আমি রাখব কিশোর পাশা, কথা দিচ্ছি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, মিস্টার ফিলবির অভিনীত ছবিগুলো এবার তাহলে দেখতে পাবো।
হ্যাঁ, এবার দেখতে পাবো।
হ্যাঁ, ভালো কথা। অনেক খোঁজ খবর করেছি আমি, কিন্তু সত্যি সত্যি কোনো ভূতুরে বাড়ি কোথাও নেই। গুজব থাকে ভূত আছে ভূত আছে, কিন্তু ভালো মতো খোঁজ খবর করলেই বেরিয়ে পড়ে অন্য কিছু। সে যাই হোক, ওই প্রজেক্ট বাদ দিতে হচ্ছে আমাকে।
তাহলে কি?
সামনে ঝুঁকল কিশোর, হাত তুললেন মিস্টার ডেভিস ক্রিস্টোফার।
এক সেকেন্ড, আগে শোনো সব কথা। কথা দিয়েছিলাম তোমাদের নাম প্রচার করব, ব্যবস্থাটা আসলে তোমরাই করে দিলে। চমৎকার কিন্তু একটা গল্প হবে, সত্যি ঘটনার উপরে ভিত্তি করে। টেলিভিশনের জন্য যদি একটা ফিল্ম তৈরি করি আর নাম দিই মিস্টার ফিলবি অফ টেরর ক্যাসেল, কেমন হয় সেটা বলো তো।
প্রায় লাফিয়ে উঠল কিশোর আর মোসা, হাততালি দিয়ে চেঁচিয়ে উঠে বলল,
তাহলে খুব ভালো হয় স্যার, খুবই ভালো।
আরেকটা ব্যাপার, তোমাদের মাঝে আমি কিন্তু ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। গোয়েন্দা হিসেবে কিন্তু ভালোই নাম করতে পারবে। চালিয়ে যাও, দরকার হলে আমিও সাহায্য করব তোমাদের। কি খুশি?
খুশিতে ধেই ধেই করে লাফানো বাকি রাখল দুই গোয়েন্দা।
আমরা তাহলে যাই স্যার, রবিনকে খবরটা দিতে হবে।
ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো কিশোর, পেছনে তাকাল, দেখতে পেল সারাক্ষণ সদা গম্ভীর চিত্র পরিচালকের মাঝেও সংক্রামিত হয়েছে তাদের আনন্দ। কুচ্ছিত ঠোঁটে ফুটেছে নিষ্পাপ সুন্দর এক চিলতে হাসি।